স্বাগত আপনাকে, আপনি শুনছেন জাগো এফএম 94.4 ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। কখনো মনে হয় চিপস, কখনো মনে হয় বিস্কিট, যাকে নিয়ে বলছি সেটা হচ্ছে প্রাণ পটাটা। এই জিনিসটা আজকে পুরোটা সময় আপনাকে সঙ্গে একটা ভালো কোম্পানি দেবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, বৃহস্পতিবার রাত মানে আমরা কিন্তু হাজির হয়ে যাই। আমরা কারা? আমরা তারা যারা আসলে প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে ভালোবাসে, আমরা তারা যারা আসলে বিভিন্ন জায়গা থেকে প্যারানর্মাল ঘটনাগুলো খুঁজে বেড়াই, আমরা তারা যারা কখনো কখনো প্যারানর্মাল মুভি দেখতে ভালোবাসি, আমরা তারা যারা কখনো কখনো গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরের অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো খুঁজে বেড়াই, এবং আমরা তারা যারা প্রতি সপ্তাহে মাইক্রোফোনের সামনে বসে বেশ কিছু ঘটনা শোনাই, এবং আমরা তারা আমরা যারা জাগো এফএম 94.4 পরিবারের খুব কাছের কিছু মানুষ। খুব কাছের বলতে, এই যে প্রতি মুহূর্তে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছে, ধরে নিলাম আজকে প্রথমবার আপনি আমাকে শুনছেন ঢাকা থেকে, ধরে নিলাম আপনি হয়তোবা চিটাগাং বা কক্সবাজার বা কুমিল্লা, নাটোর, রাজশাহী, খুলনা, যে কোনো জায়গা থেকে শুনছেন, এইটা একটা অন্যরকম নেশা, এটা একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা যে সঙ্গে থাকা। আজকে হয়তোবা আপনি টিউন করছেন, আমি নিশ্চিত যে এই অনুষ্ঠানটার সঙ্গে যদি আপনি পুরোটা সময় থাকেন, আপনার সময়টা কিন্তু একদম বৃথা যাবে না। সো রাত বিরাতে যাদের আপাতত কোনো কাজ নাই, কোনো কিছুর প্ল্যান নাই, ভাবছেন যে ঘুমিয়ে পড়বেন, শুধু এতটুকু রিকোয়েস্ট করব, যদি আজকে প্রথমবার টিউন করে থাকেন, থাকুন না পুরোটা সময় জুড়ে, একটা দুর্দান্ত রকম ভালো সময় কাটবে। স্বাগত সবাইকে, আসসালামু আলাইকুম। শুরু কিন্তু হয়ে গেল ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। দিস ইজ মি আর জি অপূর্ব, এবং আবারও নতুন একটা সপ্তাহে নতুন নতুন বেশ কিছু বন্ধুকের সঙ্গে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি ভূত স্টুডিওতে। সো ভূত স্টুডিও মানে হচ্ছে প্রতি বৃহস্পতিবার নতুন কিছু অভিজ্ঞতা নেয়ার, এবং আমি পার্সোনালি ভীষণ রকম এক্সাইটেড থাকি যখন আমি এই সুযোগটা পাই যে ভূত স্টুডিওর হট সিটে বসে ঘটনাগুলো শুনবো। সো এই সুযোগটা আমি কখনো মিস করি না। সো আশা করছি আপনিও মিস করবেন না, থাকছেন পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে। ইন দ্য মিন টাইম যেটা করব সেটা হচ্ছে আজকের প্রথম যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব, এবং এক এক করে তার কাছ থেকে তার ঘটনাগুলো শুনব। সালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম আবু ভাইয়া, আমি মোহাম্মদ শামীম হোসেন।
শামীম ভাই, শামীম ভাই কি করা হয় প্রফেশনালি?
আমি শিক্ষকতাতে আছি, আমি বরিশাল একটা কামিল মাদ্রাসাতে আছি, ইংরেজি প্রভাষক।
বাহ, চমৎকার। শামীম ভাই, আপনি এই যে গত সপ্তাহে আর যখন রেজিস্ট্রেশন করলেন, আপনার দ্বারা আপনার সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল, এন্ড অবশেষে আপনি এই যে আজকে এত কিছুর ভেতরও আসলেন রাত বিরাতে আমাদেরকে সময় দিতে, কি মনে হয় যে আদৌ কি কিছু ঘটে নাকি পুরোটাই হ্যালুসিনেশন বা হচ্ছে মানুষের চোখের ভুল?
আসলে অপূর্ব ভাইয়া, ঘটনাগুলো যার সাথে ঘটে সেই তার বর্বটা বুঝে। এখন সবাই তো আসলে এটার উপলব্ধি করতে পারবে না, সবার সাথে এই ঘটনা ঘটে না। এখন যার সাথে ঘটে সেই আসলে বুঝতে পারবে। আর আসলে আমরা কাউকে জোর করেও বুঝাতে পারবো না যে আমার সাথে কি ঘটেছে বা যার সাথে ঘটে তার সাথে কি ঘটেছে। তো এটা হচ্ছে যার যার অভিজ্ঞতার বিষয়, আর এগুলো হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আমাদের।
একদমই। আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি?
প্রথম অপূর্ব ভাইয়া, আমি বিদেশের একটা ঘটনা দিয়ে শুরু করি, হচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে ঘটেছে।
ওকে, শুনি আমরা।
আচ্ছা, মালয়েশিয়াতে ঘটনাটা ঘটেছিল 2000, এটা আসলে নির্দিষ্ট সময় জুড়ে না, তবে আমি যখন শুনেছি এটা হচ্ছে 2024 এর দিকের ঘটনা। আমি মালয়েশিয়াতে পিএইচডি করছি একটা নামকরা সরকারি বিশ্ববিদ্যালয়ে। তো আমি যেখানে থাকি আমার জায়গাটা হচ্ছে শ্রী পেতালিং জায়া। তো শ্রী পেতালিং জায়া হচ্ছে আমাদের যে ভার্সিটিটা, এটার হচ্ছে বেশ কিছু শাখা ক্যাম্পাস আছে সারা মালয়েশিয়া জুড়ে, প্রায় 35টা, খুব নাম করা একটা বিশ্ববিদ্যালয়। তো আমার ক্যাম্পাসটা ছিল পঞ্চালমে, যদি আমি কুয়ালালামপুরে থাকি, কুয়ালালামপুরে শ্রী পেতালিং জায়াতে। আর একটা সময়ে আমি কোন একটা কাজে আমার যে ভার্সিটি, আমার ভার্সিটিটার ইন্টারন্যাশনাল অফিস ছিল হচ্ছে শাহালমে, মালয়েশিয়ার শাহালমে। তো কুয়ালালামপুর থেকে শাহালমে যেতে বেশ খানিকটা সময় লাগে। আমি গিয়েছিলাম হচ্ছে কারে গিয়েছিলাম, তাও মোটামুটি এক ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিট মতো লেগেছে। তো আমি যে কাজটাতে গিয়েছিলাম সেটা আসলে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ারে আমি করার জন্যই গিয়েছি, যে আমি প্রথমে একটু ঝামেলা বেশি থাকে, তো আমি যাই শেষের দিকে আমি কাজটা করি। তো যাই হোক, আমি যথারীতি গেলাম, তখন ওইখানে সময় যে লাঞ্চ টাইমটা পার হয়ে গেল। তারপর আমি হচ্ছে আমার একটা কাগজ, ওখানে একটা ডকুমেন্ট তারা আমাকে সাবমিট করবে, তো এই জন্য আমি অপেক্ষা করছিলাম। তো পাশাপাশি দেখি যে স্টুডেন্ট তেমন নাই, আমার সাথে আর একটা মেয়ে আছে, সেও তার মতো করে কিছু ডকুমেন্ট সাবমিট করছে, তাদের সাথে কথা বলছে। তো আমাকে অপেক্ষা করতে বলা হলো, আমি ওদের লবিতে অপেক্ষা করলাম, ওয়েলফেয়ার ইন্টারন্যাশনাল অফিসের। তো লবিতে অপেক্ষা করা অবস্থায় ওই মেয়েটা আসলো, মেয়েটার নাম হচ্ছে লিন। তো ওর বাড়ি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে। তো মেয়েটা এসে ডকুমেন্টস এর কোন একটা বিষয়ে সে বুঝতেছিল না, তো আমার কাছে এসে হেল্প চাইল। আমি তাকে যথারীতি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করলাম। তো এক পর্যায়ে আমার তখনও ডকুমেন্ট আসলো না, আমি তখন অপেক্ষা করছিলাম করছিলাম। এর মধ্যেই ওই যেহেতু তারা ভেতরে কাজ করছে অফিসের লোকজন, তো ওই মেয়েটা আমাকে বলল, জাস্ট আমি বাংলাতেই বলছি, যে আমি কোথায় থাকি। তো বললাম যে আমি কুয়ালালামপুরের শ্রী প্যাতানিং জায়গাতে থাকি। তো বলল যে আমার একটা, ও আচ্ছা তুমি কি ওখানে মানে আমাদের ভার্সিটি কোনো ডর্মে থাকো নাকি বাইরে থাকো? পরে আমি বলেছি না, আমাদের ভার্সিটি আছে কুয়ালালামপুরের নাই, ওখানে আমি বাসা ভাড়া করে একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকি। তো বলছে যে ওখানে কি থাকার ব্যবস্থা আছে কিনা, তোমার বাসার আশেপাশে বা কোথাও তোমার পরিচিত আছে কিনা, আমার ইমার্জেন্সি একটা বাসা দরকার। তো আমি বললাম ইমার্জেন্সি এটা আসলে দেখতে হবে, আমাকে দু একদিন সময় দিতে হবে। বলছে যে না, যদি কালকের মধ্যেও হয় বা আজকের মধ্যে হয় আমি একটু বাসাটা ছাড়তে চাই, আমি এখন যেখানে আছি আমার খুব দরকার, আমার বাসাটা চেঞ্জ করা দরকার। তা আমি কৌতূহল বসাতে জিজ্ঞেস করলাম আসলে কি সমস্যা এত ইমার্জেন্সি। পরে সে প্রথমে বলতে চান, আমি বলছি লিন আপনি বলতে পারেন আমাকে যে আসলে কি সমস্যা, বাসাটা কেন আপনার ছাড়তে হবে, বা ইমার্জেন্সি কেন দরকার, বা শাহ আলমের আশেপাশে তো আপনি দেখতে পারেন। সে বলছে না আমি শাহ আলমে থাকবোই না, আমাকে কুয়ালালামপুরে যেতে হবে, বা এখান থেকে অন্য কোনো শহরে গেলে আমার যেতে হবে, এখানে আমি থাকতে পারবো না। পরে তাকে আমি মোটামুটি জোরই করি যে ইনসিস্ট করার চেষ্টা করি যে আমি, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে যদি কোনো হেল্প করতে পারি আর কি। পরবর্তীতে সে বলল, আচ্ছা ঘটনাটা তার সাথে ঘটেছিল 2023-এর সময়কালীন সময় আর কি। তো প্রথমে আমি একটা কথা বলে নেই যে সেও আমার ভার্সিটির স্টুডেন্ট, সেও পিএইচডি স্টুডেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের। তো তার ফ্যামিলি শাহ আলমে থাকে আর কি, তার বাবা মা আরো আগে থেকে ওখানে থাকে। তো এক পর্যায়ে কি তার বাবা মা হচ্ছে, তার ফ্যামিলি দক্ষিণ কোরিয়াতে চলে যায় তাদের দেশে, তো সে ওই তাদের অ্যাপার্টমেন্টে সে একাই ছিল। তো থাকা অবস্থায় তার কাজ ছিল যে ওই শাহ আলমে যে আমাদের ভার্সিটির যে লাইব্রেরিটা আছে, তো ওই লাইব্রেরিতে সে পড়াশোনা করত। তারও অভ্যেস ছিল যে যখন খুব রাশ আওয়ার তখন সে লাইব্রেরিতে ঢুকত না, সে ঢুকত হচ্ছে একদম ইলেভেন্থ আওয়ার শেষ সময়ের দিকে ঢুকত। মানে ওখানে ভার্সিটির লাইব্রেরিগুলো কি ওটা সারা রাত বন্ধ হয় না, কেউ চাইলে সারা রাতই পড়তে পারে। তো ওর থিসিস ওয়ার্ক করছিল, সবসময় থিসিস ওয়ার্ক করতে যায় আমাদের দেশের সময় রাত 10টা বা 11টার পরে। আর ওখানে ভার্সিটির যে একটা নিয়ম ছিল যে মানে হচ্ছে রাতের শেষ রাতের দিকে বা রাত 10টা 11টার পরে যারা হচ্ছে গিয়ে হচ্ছে স্টাডি করবে লাইব্রেরিতে, তারা হচ্ছে তারা যে ওখানে তো এক দুইজনের বেশি থাকে না, তো তারা হচ্ছে ওটার লাগোয়া যে লাইটটা আছে ওই লাইটটাই জ্বালা, পুরো লাইব্রেরিটা জাস্ট অন্ধকার আচ্ছন্ন থাকতো। যে সে যেখানে বসত, যে বেঞ্চে বসে পড়াশোনা করতো স্টাডি করতো, ঠিক ওখানে লাইটটা জ্বালানো থাকতো। তো লিন ওখানে বসে তার থিসিস ওয়ার্ক করছিলেন, এটা লিন আমাকে যেটা বলে, লিনের ঘটনাটা আমি বলছি আর কি। তো থিসিস ওয়ার্ক করছিলেন, তো লিনের হঠাৎ করে চোখ পড়ে যে লাইব্রেরির এক কর্নারে, তো দেখে যে লাইব্রেরির এক কর্নারে একটা ছেলে বসে পড়ছে। তো সে চিন্তা করলো যে ছেলেটা পড়ছে, আমার এখানে তো আমি লাইট জ্বালিয়ে পড়ছি, তাহলে ছেলেটাও তো লাইট জ্বালাতে পারে, অথবা সে আমার এখানে এসে পড়তে পারে। তো সে কৌতূহল বশত একবার ভাবলো যে আমি কি গিয়ে একটু জিজ্ঞেস করবো সে কোন ডিপার্টমেন্টে পড়ে। তো সে আর জিজ্ঞেস করে নাই, ওই রাত্রের মতো সে প্রায় 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করে, মানে ওই আমাদের দেশের সময়ের কথা বলছি আমি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর সে হচ্ছে চলে যায়। চলে যাওয়ার পর আবার পরদিন সে তার লাইব্রেরিতে আসে। লাইব্রেরিতে আসার পরে যথারীতি 8টা 9টার দিকে, 8টা 9টা বা কোন একটা সময়, আমার আসলে টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, সে আসে। আসার পরে মোটামুটি তার সাথে ওই অবস্থা যারা লাইব্রেরিতে স্টাডি করছিল তাদের অধিকাংশই চলে যায়। তখন হঠাৎ করে তার চোখ পড়ে লাইব্রেরির ওই কর্নারটাতে। তো চোখ পড়ার পর সে দেখে যে ওই ছেলেটা স্টিল ওখানে বসে কিছু একটা লিখছে। হ্যাঁ, তো ওই দিনও তার কৌতূহল জাগলো যে ওই ছেলেটা জাস্ট হচ্ছে ওই কর্নারে বসে থাকে কেন, আর ওই ছেলেটা আলোতে একটু কম আসে। তো সে ওই দিনের মতো তার থিসিস ওয়ার্কটা শেষ করলো আর ওখানে গেল না আর কি, ওই ছেলেটার সাথে কথা বলতে গেল না। তো এক পর্যায়ে সে তার মতো করে বাসায় চলে যায়, তার বাসা কাছেই ছিল তার বাসা। তো সে পরদিন যথারীতি আবার আসছে তার থিসিস ওয়ার্কের জন্য। ঠিক একই ঘটনা, ওই ছেলেটা সবাই চলে যায়, সে বসে থাকে আর ওই সে বসে তার ও কাজ করছে থিসিসের, এবং ওই ছেলেটাও ওই লাইব্রেরি কর্নারে বসে হচ্ছে পড়াশোনা করছে। এইবার সে ভাবলো না আমি একটু আজকে ছেলেটার কাছে যাব, যে সে তো এখানে পড়ছে, যে তো এখানে বসে স্টাডি করছে, তাহলে সে এই জাস্ট এই জায়গাটাকে আলোকিত করে নিলে এই মনে তার জন্য বেটার হবে। কিন্তু এই এই ঝাপসা অন্ধকার, অন্ধকার মানে এমন অন্ধকার না যে কিছুই দেখবে না, মানে আলোটা দূরে থাকলে, আলো থেকে একটু দূরে বসলে যেমন একটা ঝাপসা ঝাপসা অন্ধকার আছে, ঠিক ওই রকম আবছা আলো ছায়ার মতো একটা ব্যাপার। তো ওখানে সে গেল, কর্নারে গেল, যাওয়ার পরে তাকে ছেলেটাকে সম্বোধন করলো হাই হ্যালো বলে, তারপর বললো যে এক্সকিউজ মি আমি কি আপনার সাথে কথা বলতে পারি কিনা। তো সে বললো হ্যাঁ অবশ্যই আপনি কথা বলতে পারেন। তো জিজ্ঞেস করলো আপনাকে তো আমি মাঝে মাঝে দেখি, আপনি এই সময় শেষ সময় থাকেন, আর আমি আপনাকে হঠাৎ করে দেখি আর কি, আর আপনি একটু আলোটা জ্বালিয়ে নেন, অথবা আপনি আমার যে বেঞ্চে আসি চলুন আমরা এখানে বসে দুজন স্টাডি করি। তো ছেলেটা বলছে যে না আমি একটু অন্ধকারে থাকতেই পছন্দ করি। তো কারণটা আর ওই দিন জানা হলো না। পরে ঠিক এভাবে করে যথারীতি তারা লাইব্রেরিতে যাচ্ছে। ওই শেষ সময়ে এবার ওই ছেলেটা ওই মেয়েটা কি করে, তার জায়গায় না থেকে সে ওই পড়াশোনা মানে থিসিস ওয়ার্ক করার জন্য ওই ছেলেটার ওইখানেই চলে যায়, মানে তার মোহর মতো কাজ করে আর কি। সে আসলে বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটতে যাচ্ছে। তো ওই সে ওই ছেলেটার সাথে গল্প গুজব করে, এক পর্যায়ে তার থিসিস ওয়ার্কও তেমন হয় না, তারা হচ্ছে ওই পড়াশোনার বাইরে আনুষঙ্গিক অনেক কথাই বলে। ছেলেটাকে বারবার জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, পরিবারে কে কে আছে, কোন ডিপার্টমেন্টে পড়ো, কিন্তু ছেলেটা আসলে কোনো কিছুই সদুত্তর দেয় না। ছেলেটা শুধু বলে আমি এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি। আচ্ছা, পরে অনেক জোরাজোরি করার বলছে যে তোমার ফ্যামিলিতে কে আছে, বলছে যে আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি একাই থাকি। তোমার বাসা কোথায়? তো সে এক পর্যায়ে বলতে রাজি হলো, তার বাসাটা হচ্ছে শালন থেকে একটু ভেতরে, একদম গ্রাম করে একটা জায়গা, যেটা আমার ওখানে যাওয়া হয়েছিল বাট আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই জায়গাটা বললো, পরে বললো যে তুমি এত দূর থেকে এখানে আসো, আবার এখান থেকে এখন এই রাত্রেবেলা পড়াশোনা শেষ করে তুমি ওখানে কিভাবে যাবা? সে বলছে আমি যেতে পারি, আমার গাড়ি আছে। তো যা হোক, এক পর্যায়ে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা সূক্ষ্মতা গড়ে ওঠে দুজনের মধ্যে, এবং ভালো বন্ধুত্ব হয়। তারাও ওই পিএইচ মানে তাদের থিসিসের ব্যাপারে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে, যদিও দুজন একজন এডুকেশন ডিপার্টমেন্টের, একজন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো এক পর্যায়ে হচ্ছে যেহেতু ওই যে লিনের বাবা মা মানে এক পর্যায়ে হচ্ছে তারা চলে যায়, তাদের দক্ষিণ কোরিয়াতে চলে যায়। চলে যাওয়ার পর লিন হচ্ছে খালি বাসাতেই থাকে। তো আমি তো অলরেডি বলেছি যে তাদের দুজনের সাথে, লিন যেটা বললো যে তাদের দুজনের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। তো একদিন ওই যাই হোক, পিএইচডি সাধারণত কি পিএইচডির ক্ষেত্রে হচ্ছে অনলাইন দু একটা ক্লাস থাকলে থাকে আর খুবই কম। হ্যাঁ, ভার্সিটিতে ফিজিক্যালি গিয়ে ক্লাস এটা থাকে না বললেই চলে, শুধু সেমিনার অ্যাটেন্ড করা ছাড়া বা প্রেজেন্টেশন ছাড়া। তো লেন যখনই ভার্সিটিতে যায় ক্যাম্পাসে একটু ঘুরে ফিরে মাঝে মাঝে আসে, তো সে ওই ছেলেটাকে আমন্ত্রণ জানায় যে তুমি আসো। কিন্তু ছেলেটা বলছে যে না, আমি দিনের বেলা ভার্সিটিতে আমি ঢুকি না বা এখানে আমি আসি না, আমি রাত্রে শুধু আমার লাইব্রেরির কাজগুলো করার জন্য আমি আসি। তো সে এক পর্যায়ে এভাবে করেই তারা দিনের বেলা না, তারা ওই সন্ধ্যার পরেই হচ্ছে দুজন দুজনের সাথে কথা হয়, ঘোরাফেরা হয়। এক পর্যায়ে ওই বললাম যে লিনের বাবা মা যেহেতু দক্ষিণ কোরিয়াতে চলে যায়, তো লিন ওখানে একা থাকতেছে। এখন একা থাকা অবস্থায় ওই ছেলের সাথে ছেলেকে বলছে যে তুমি যে তত দূরে থাকো, তুমি একটা কাজ করো, তুমি আমার অ্যাপার্টমেন্টে এসে থাকো অথবা আমার আশেপাশে এসে থাকো, যাতে করে এখান থেকে কাছাকাছি আমরা দুজন একসাথে পড়াশোনা করতে পারি, দেখা করতে পারি। তো ছেলেটা রাজি হয় না। তো ছেলেটা বললো একটা কাজ করো, তোমার এত বড় অ্যাপার্টমেন্টে তুমি থাকো, এখন তো তোমার বাবা মা কেউ থাকে না, তো তুমি আমার ওখানে চলো। যা হোক, তারা ওই মেয়েটা সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে আমার তো এখানে খরচ বেশি, তা আমি তাহলে তার ওখানেই চলে যাই। বলছে যে এটাও বলে রে যে মালয়েশিয়াটা আসলে পুরোটাই পাহাড়ে ঢাকা একটা অঞ্চল। তো শাহালমের একটু দূরে যে পাহাড়ি অঞ্চলটা আছে, আমার জায়গাটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমিও ওখানে বেশ কয়েকবার আমি গিয়েছিলাম একটা কাজে, কিছু কাজে। তো সে বললো যে মানে ওইখানে তো মানুষজন খুব কম থাকে, এই পাহাড়ি এক তো পাহাড়ে ঘেরা ভিতরে জায়গাটাতে। বলছে হ্যাঁ আমি ওখানেই থাকি। তো বলে একটা কাজ করো, তুমি তোমার বাসাটা ছেড়ে দাও, তুমি আমার সাথে চলো। তো মেয়েটা রাজি হয়ে যায়, লিন রাজি হয়ে যায় যে ঠিক আছে তাহলে আমি তোমার ওখানে থাকবো, তবে তার আগে আমি এখনই বাসাটা ছাড়ছি না, আমি আমার আব্বামুর সাথে একটু কথা বলি আর তারপরে দেখি আমার আব্বামু কি তারা মত দেয় কিনা। তো এই ছেলে ব্যাপারে তাদের সাথে এই লিনের বাবা মার সাথে সে কথা বলে এবং তারা বলছে আচ্ছা ঠিক আছে আমরা তো আর সহসাই মানে তারা আসবেই না, তাদের বাবা মা একবারই চলে গেছে দক্ষিণ কোরিয়াতে। তো বলছে ঠিক আছে যদি ভালো মনে হয় তাহলে তুমি থাকো। তো তারা প্রথমে এমনই সে বলল যে চলো দিনের বেলা যাবো, বলছে না দিনের বেলা আমি সন্ধ্যার পরেই যাব। তো লিনের ব্যাপারটা একটু খটকা লাগে যে এতদিন ওর সাথে আমি চলেছি, দুই তিন মাস হলো, আমি দিনের বেলা কখনো আমি একে দেখতেই পাই না। বাই দ্য ওয়ে আমি ছেলেটার নামটা বলি, ছেলেটার নাম ছিল রেহমান। আচ্ছা রেহমান। তো এক পর্যায়ে তারা সন্ধ্যার পরেই বের হয়, সন্ধ্যার পরে বের হয়ে ছেলেটার একটা কার ছিল ওই কারে করে তারা একসাথে ওখানে রওনা দেয়। পরবর্তী তারা শাহালাম থেকে যেতে 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 একদম হচ্ছে পুরো গ্রাম থেকে গ্রামান্তরের মধ্যে ঢুকে যায়। দেখা যায় শুধু দুপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে ভ্যালির দিক টু একটু রাস্তা, তবে মালয়েশিয়ার রাস্তাঘাট খুব সুন্দর। ওখান দিয়ে সে যাচ্ছে যাচ্ছে এখন লিন দেখে যে আশেপাশে কোনো বাড়ি ঘরের অস্তিত্বই নাই, যে কোথায় যাচ্ছে। তো রেহমানকে জিজ্ঞেস করে যে রেহমান মানে কোথায় তোমার বাসা আসলে, আর এই ঘন্টা দেরি হয়ে গেল, আমি তো জানা মতে যে আমি যেখানে আছি এখানে হয়তো 40-45 মিনিটের দূরত্ব, কিন্তু আমার কাছে অনেক বেশি লাগতেছে। ছেলেটা বলছে না চিন্তা নাই আসো, খুব সুন্দর জায়গা আমার ওখানে, একদম নিরিবিলি পরিবেশ, মানুষজন কেউ থাকে না, শুধু আমি একাই থাকি, আমার কাজের সময় আমি শুধু এই এই শালমে আসি বা আমি ভার্সিটিতে যাই। পরে তা যা হোক লিন তার সাথে ওখানে গেল। তো লিন যখন ওখানে গিয়েছে, বাই দ্য ওয়ে ইন দ্য মিনটাইম তাদের মধ্যে হচ্ছে বিয়েটাও হয়ে যায় তার বাবা মার সম্মতিতেই। তো ওখানে যায়, যাওয়ার পরে লিন দেখল যে মানে যে রাস্তা উটস, চারদিকে শুধু উটস, আর উটসের মাঝখান দিয়ে ছোট্ট একটা সরু পথ চলে গেছে, আর যে সে পথটা দিয়ে যাচ্ছে পথের দুপাশে হচ্ছে বড় বড় ঘাস, অনেক বড় বড় ঘাস, একদম একটা মানুষের সমানই বলা চলে। এগুলো আসলে ঘাস না, এগুলো কোন প্রজাতির ঘাস আমি জানি না। তার মাঝখান দিয়ে মাঝখানে মনে হচ্ছে ঘাসগুলো গায়ে লাগতেছে। তো বলতেছে যে রেহমান আমি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, বলছে যে না চলো অনেক ভিতরে। তো সে দেখলো যে দূরে বেশ খানিকটা দূরে একটা কুঁড়ে ঘরের মতো আছে, সেখানে একটু আলো জ্বলছে। তো সেখানে নিয়ে গেল, বলছে যে জায়গাটা আমার ভালো লাগছে না, এখানে তুমি আমাকে কোথায় নিয়ে আসলা, বলছে আমি এখানেই থাকি। বলছে তুমি এখানে কিভাবে থাকো, এখানে তো যে নাগরিক সুবিধা তো আমি দেখছি না, আর এখান দিয়ে আমি মনে হয় যে আমি এই রাস্তাটা দিয়ে প্রথম আসলাম, এই রাস্তাটা তুমি আমাকে যেখান দিয়ে নিয়ে আসছো, হ্যাঁ আমি তো কোনো কিছু বুঝতে পারছি না তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলা। পরে বলছে যে না এখানে অনেক শান্তি আছে, তুমি থাকো, থাকলে বুঝতে পারবা, আর আমার ব্যাপারে তুমি খুব বেশি স্টাডি করবা না। পরে বলছে কেন, তুমি আমার হাজবেন্ড, তোমার ব্যাপারে আমি খুব বেশি স্টাডি কেন করবো না, বলছে না তুমি থাকো তোমার ভালো লাগবে। তো যা হোক ওই দিন রাতের বেলা ভোর রাতে ওই লিনের ঘুম ভেঙেছে, হঠাৎ করে দেখে যে তার হাজবেন্ড তার পাশে নাই, নাই থাকতে পারে খুবই স্বাভাবিক। তো লিন সকাল উঠলো, ওঠার পরে তার সে যেহেতু একটা পার্ট টাইম জব করে সে কাজের জন্য শাহালামে আসলো। শাহালামে আসার সময় সে দেখলো যে মানে তার আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তখন সে রেহমানকে বলে রেহমান এখানে তো আমার থাকা সম্ভব না, কারণ আমি একটা পার্ট টাইম জব করি, আর আমার যদি প্রত্যেকদিন 2 ঘন্টা হচ্ছে জার্নি করা লাগে, আর আমার যে আমি যে প্রথম গাড়িটা পাবো, আমি তোমার বাসা থেকে বের হয়ে এই জঙ্গল উঠছে মধ্য দিয়ে এসে এসে আমার গাড়িটা পেতেই সময় লাগছে 40-45 মিনিট, তারপর এখান থেকে আরো যেতে 1.5 ঘন্টা মতো সময়, এত সময় তো আমি রাস্তায় ব্যয় করলে এখানে থাকতে পারবো না, ইটস বেটার তুমি আমার সাথে চলো। পরে বলছে না তুমি এখানেই থাকো, তোমাকে আমি সামনে থেকে আমার গাড়িটাই দিয়ে দিব। যা হোক পরদিন তারা ওই জাস্ট তার ওই হাটের যে কুড়ে ঘর আছে ওখানে গেল। তো লিনের এক পর্যায়ে ঘুম ভেঙে যায়, দেখে যে আবার তার হাজবেন্ড নাই। তো তার হাজবেন্ড নাই, সে উঠে এদিক খোঁজাখুঁজি করলো, তার হাজবেন্ডকে ঘরেই পাইল না। তো সে বের হলো বাইরেও কোথায়, ডাকলো রেহমান রেহমান তুমি কোথায়, শুনলো না। এক পর্যায়ে রেহমান আসছে, হঠাৎ করে তার সামনে আসছে, বলছে রেহমান তুমি কোথায় ছিলাম, তো ডাকলাম আর তুমি রাতে রাতে বের হয়ে কই যাও। পরে বলছে আমি কাজে যাই। আচ্ছা এক পর্যায়ে তারা এরকম করে 2-3 দিন চলার পরে তো তখন লিনের একটু খটকা লাগে যে আমি আসলে কার সাথে আছি, আমি কার সাথে আছি, বা এই একে এই হচ্ছে এখান থেকে কিভাবে প্রফেশনটা কি কি করে কি না করে বা চলে কিভাবে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে আর রেহমান যে খাবারগুলো তাকে দিত আর কি লাঞ্চ বা হচ্ছে ডিনারে বা ব্রেকফাস্টে যাই প্রোভাইড করতো, লিন বলল যে যে শামিম খাবারগুলো এত পরিমাণ টেস্টে ছিল যে আমি কখনো কল্পনা করি না যে আমি সাধারণত এই ধরনের খাবার মালয়েশিয়াতে খাইনি বা আমার দেশেও খাইনি, আর এই খাবারগুলো আমি দেখিও না যে খাবারগুলো কোথেকে আসে, আমি এভাবে নামও যাই না, তাকে জিজ্ঞেস করছি সে অ্যাভয়েড করে যাচ্ছে। তো যাই হোক একদিন রাত্রে সে চিন্তা করে আচ্ছা আমি আজকে দেখবো যে রেহমান কই যায়। তো সে আর ঘুমায় না, সে জাস্ট ঘুমের ভান করে হচ্ছে শুয়ে থাকে। শুয়ে থাকার এক পর্যায়ে দেখে যে রেহমান ঘর থেকে বের হচ্ছে। তো সে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে তখন লিনও তার পিছু পিছু নাই, কিন্তু সে বুঝতে দেয় না যে সে সজাগ। তো যখন রেহমান ঘর থেকে বের হয়, তখন ঘর থেকে বের হয়ে দেখে ঘরের সামনে হচ্ছে কিছু উটস আছে বড় বড়, তার মাঝখানে ওই মানে হচ্ছে পাহাড়টা, পাহাড়ের ভ্যালি, পাহাড়ের উপর ওঠা শুরু করেছে কেবল। তখন সে যেটা দেখলো আমার আসলে নিজেরও গুজবাম হচ্ছে। তো লিন বললো যে আমি দেখেছি ও আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে, শূন্যে উঠে যাচ্ছে এবং পাহাড় বেয়েও সে উপরে উঠছে না, সে মনে হয় শূন্যে উড়ে 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 পাহাড়ের উপর উঠে যাচ্ছে। হ্যাঁ, তো এটা দেখে তার সেন্সে সবার মতো অবস্থা, কিন্তু সে লিন অবশ্য বলছে আমার যথেষ্ট সাহস আছে, তো সে আর ফেইন্ট হইল না, সে যথারীতি ঘরে চলে আসলো যে না আমি আজকে ওকে জিজ্ঞেস করব না, আমি এখন বুঝে গেছি যে আসলে রেহমান মানুষ না, অন্য কিছু জিন বা এই ধরনের কিছু হতে পারে। তখন সে বলছে আমি যদি এখন ওকে এটা বলে দেই যে আমি তোমার সবকিছু বুঝে গিয়েছি, তাহলে ও হয়তো আমার কোনো ক্ষতি করতে পারে। আবার সে এটা জানে যে সে যাই হোক তাকে তো ভালোবাসে, এই কারণে সে বিয়ে করতেও রাজি হয়েছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো কিছু ফোকাস করবে না বা খোলাসা করবে না। যা হোক, যথারীতি প্রায় শেষ রাতের দিকে হচ্ছে ওই রেহমান বাসা আসে, বাসা আসার পরে সে ঘুমের ভান করে, সকালে তার মতো করে খাবারগুলো খায়, খাবারগুলো খাওয়ার পরে সে বের হয়। বের হয়ে এই এখন ওই ফার্স্ট টাইম তাকে বলেছে যে রেহমান বলেছে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, তখন লিন বলেছে না আমি গাড়িটা নিব না, আমি হেঁটেই যাই, হ্যাঁ সমস্যা নেই, আমার হাঁটে হাঁটায় আমার শরীরও ভালো থাকবে, আমি দৈনিক এভাবে হাঁটব। তো সে হেঁটে গিয়ে হচ্ছে তার ফ্রেন্ডসকে ফোন করে যে একটা ঘটনা ঘটেছে, দ্রুত আসো। তো সে হচ্ছে ওই যে আমাদের যে ফার্স্ট সিটির ওটা ডর্মে যাওয়ার পরে তার যে ওখানে ক্লাসমেটটা আছে দু একজনকে ফোন করে, তারা আসে। আসার পরে বলে যে ঘটনা থাকলে ঘটে গেছে, কি ঘটনা? তো সংক্ষেপে বলে এই এমন এমন পরিস্থিতি, এখন আমি কি করব, আর আমার বাসায় আমার এখন থাকতেও ভয় লাগছে। পরে বলছে তুমি একটা কাজ করো, আমাদের এখানে চলে আসো, হ্যাঁ আজকে অন্তত আমাদের এখানে থাকো, পরে কালকে হচ্ছে আমাদের যে হোস্টেল সুপার আছে তার সাথে কথা বলে দেখি তোমাকে ডর্মের কোনো ব্যবস্থা করে দিতে পারে কিনা, আর এই এই ব্যাপারগুলো তাদেরকে বলো না, কারণ এগুলো আসলে বিশ্বাসযোগ্য না। পরে লিন বলছে আচ্ছা ঠিক আছে। তখন লিন তার এক বান্ধবীর বাসায় গিয়ে থাকলো। তো বান্ধবীর বাসাটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, ওটা হচ্ছে মনে হয় সম্ভবত 30-35 তলা হবে, তারা হচ্ছে উপরের দিকেই থাকে, হয়তো 25-26 ফ্লোরে তারা থাকে। তো এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাবো লিন তো ঘুমায় না, চোখ বন্ধ করে থাকে। এক পর্যায়ে হঠাৎ করে তার একটা মানে ভয়েস আসে যে লিন তুমি আমার সাথে চলো গভীর রাতে। এখন বলছে হোয়াট, যে তুমি এখানে আসলা কোথা থেকে? বলছে তুমি একটু জানালায় আসো। পরে সে জানালায় যায়, যাওয়ার পর দেখেছে জানালার বাইরে, অথচ সে 25-26 তলাতে আছে। তো বলছে তুমি এখানে কিভাবে আসলা? বলছে যে আমি বুঝে গেছি তুমি জেনে গেছো, কিন্তু বিশ্বাস করোনি আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি শুধু আমার সাথে থাকো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি আমার সাথে থাকো, প্লিজ তোমাকে ছেড়ে যেও না। পরে বলছে না আমি তোমার সাথে আমার থাকা কখনোই সম্ভব না, তুমি যেটা করছো ভুল করছো, তুমি আমাকে তোমার আগে খোলাসা করা উচিত ছিল যে তুমি আসলে মানুষ না, আমি কিন্তু এখন তোমাকে ভয় পাচ্ছি। বলছে তুমি কোনো ভয় পাও না, তোমাকে ক্ষতি করবো না আমি, তুমি যদি না আসো না তাহলে আমি কিন্তু বাসার মধ্যে আসতে বাধ্য হব। পরে বলছে দেখো আমি আসলে আমার বাসায় থাকি না, আমি অন্যের বাসায় থাকি, দেখো তুমি এই বাসার মধ্যে ঢুকো না, তাহলে আমার এখানে আমার রেসপেকটেশনটা থাকবে না, আর তুমি প্লিজ আমি তোমার সাথে দেখা করো, তোমার সাথে লাইব্রেরিতে দেখা করো। তারপর বলছে শিওর তোমার সাথে লাইব্রেরিতে দেখা করো? বলছে হ্যাঁ আমি তোমার সাথে লাইব্রেরিতে দেখা করবো। পরদিন সে তার ওই যে মানে তাদের ধর্মতে তাদের যে ধর্মগুরু তাদের কাছে নিয়ে যায়, তার বান্ধবী যারা ছিল, নিয়ে যাওয়ার পর তাকে সব ঘটনাটা খুলে বলে। খুলে বলার পর তাদের যে ধর্মগুরু সে বলে, ধর্মগুরু বলতে তাদের ধর্মের মানে যে হচ্ছে প্রার্থনা করে আর কি, তাদেরকে করায়। তো বলছে যে যে আসছে সে তো তুমি বুঝেই গেছো সে মানুষ না, আসলে সে মানুষ না, সে একটা জিন, তবে সে তোমার ক্ষতি করবে না, তবে তুমি যদি তার সাথে না থাকো তাহলে সে তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এবং তুমি যদি তার সাথে থাকো আস্তে আস্তে তোমার স্বাস্থ্যের অবনতি হবে, তুমি মেন্টালি হচ্ছে ডিসঅর্ডার হয়ে যাবা, তবে আমার মনে হচ্ছে তার সাথে তোমার না থাকাটাই ভালো। বলছে তাহলে আমি কি করব? প্রভাবে তুমি আজকে রাতটা দেখো সে কি বলে। তো পরবর্তীতে সে ওই তার বান্ধবীর বাসা আবার ওই রাত্রে ছিল, থাকার পরে এট দ্য সেম টাইম হচ্ছে ওই টাইমেই রাত্রে ওই রাত্রিবেলা আবার সে জানলা দিয়ে নক করে বলছে লিন তুমি কেন ধর্মগুরুর কাছে গেলা, তুমি তো আমার সাথে থাকবা না। পরে বলছে দেখো আমি তোমাকে ভয় পাচ্ছি, তুমি আমার ক্ষতি করো না, বাট আমাকে একটু তুমি সময় দাও, আমি ধাতস্থ হই, আমি এই এই ব্যাপারটা আমি নিতে পারছি না হঠাৎ করে, তুমি আমাকে একটু সময় দাও। পরে রেহমান বলছে যে না তুমি আমার সাথে প্রতারণা করবা, তুমি যদি আমার সাথে প্রতারণা করো তোমাকে আমি শেষ করে দেবো, আশেপাশে তোমার পরিবারকে আমি শেষ করে দেব। তো বলছে না তুমি এই ক্ষতিটা করবা না। এখন এর মধ্যেই লিন হচ্ছে ভয়ে তার বান্ধবীকে ডাকে, ডেকে তুলে ঘুম থেকে। তার বান্ধবী যখন আসে দেখলো যে আর কিছুই নাই। তো যথারীতি সে আবার তাদের ধর্মগুরুর কাছে গেল, যাওয়ার পরে সে অনেক রিচুয়াল করেছে, রিচুয়াল করে বলছে যে এই জিন তোমাকে সহসা ছাড়বে না, তবে তুমি সাহস হারাবে না, এখন আমি এমন একটা ব্যবস্থা করে দিয়েছি যে এই অন্ধ তো তোমার ঘরে তোমার কাছে আসতে পারবে না। তুমি তার সাথে দূরে বসেই কনভারসেশন করো, সে যদি আসে এবং তাকে তুমি আস্তে আস্তে অ্যাভয়েড করো, এবং যথাসম্ভব তুমি এই শাহালম ছেড়ে চলে যাও, কুয়ালালামপুরের দিকে চলে যাও। তো পরবর্তীতে এই জন্য আমি তোমাকে, মানে তখন ওই লিন আমাকে বললো এই কারণে আমি তোমাকে আসলে রিকোয়েস্ট করেছি, আমার ইমার্জেন্সি একটা বাসা দরকার। তো যা হোক, ঘটনা প্রায় শেষের দিকে, পরবর্তীতে ওই যথারীতি তার বাসার সামনে আবার ওই রেহমান আসে। রেহমান এসে অনেকবার ঘরে ঢোকার চেষ্টা করে বলছে তুমি আমার সাথে তো প্রতারণা করলা। তখন লিন বললো যে না, আমি ডিসিডটা আমি করিনি, ডিসিডটা তুমি আমার সাথে করেছো, তুমি আগে আমার সাথে অ্যাকনোলেজ করে নিতা যে তুমি আসলে কে, তুমি তো মানুষ না, আর আমি একটা মানুষ হয়ে আমি কিভাবে জিনের সাথে সংসার করব। তো পরবর্তীতে হচ্ছে সে আর আসার সুযোগ মানে পরে বলছে যে তুমি সাবধানে থাকো, তুমি সাবধানে থাকো, আমি যদি কখনো তোমার সামনে আসতে পারি তাহলে আমি তোমাকে শেষ করে দেব। হ্যাঁ, তো তুমি আর তোমাকে দয়া করে বলছে তুমি শাহালমের বাইরে যেও না, যে কোনো কারণেই হচ্ছে আমার একটু বাইন্ডনেস আছে। তো সে এটা তার সুবিধা পেয়ে যায় লিন। এখন লিন বলছে যে আমি যদি সময় হয় আজকে রাত্রে এখান থেকে চলে যাব। তো আমি তো আসলে একটা স্টোরি অ্যাপার্টমেন্টে থাকি, আমারও লিন কেনা তখন সম্ভব ছিল না। তো লিন তার আগের কথাগুলো আমার শেয়ার করছিল আর কি। আর তখন লিন বলছে যে তাহলে একটা কাজ করি, আমি আমার বান্ধবীর বাসায় থাকি, ওকে রিকোয়েস্ট করি আর দু একদিন আমি ওর কাছে থাকি, দেন তারপরে দেখি আমি কোনো একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা যায় কিনা। তো যথারীতি একটা ফ্রেন্ড আসে দৌড়ে বলছে যে যা হোক, আমি কিছু ঘটনা আমাদের সুপারের সাথে শেয়ার করেছি, এখন তুমি আমাদের ফার্স্ট ডর্মেই থাকো আপাতত, ডর্মে থাকো এবং তোমার জন্য একটা সিকিউরিটি ব্যবস্থা করে দিবে। তো এভাবে করেই তার ঘটনাটা শেষ হয়। কি পরবর্তী তার সাথে আমার তেমন কন্ট্যাক্ট হয় নাই, কিছুদিন আগে কন্ট্যাক্ট হয়েছিল, তবে বলছে যে শামীম ভাই এখন আমি আর মানে রেহমানকে দেখছি না বা এমন কোনো কিছু ফেস করছি না। এই ছিল আমার প্রথম ঘটনা। ধন্যবাদ অপূর্ব ভাই।
অলরাইট, আমরা প্রথম ঘটনাটা শুনছিলাম শামীম ভাইয়ের কাছ থেকে, যিনি পেশায় একজন শিক্ষক এবং মালয়েশিয়ার তার একটা ঘটনা শেয়ার করছিলেন তিনি। এমনও হতে পারে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে কেউ আমাদেরকে শুনছেন, কারণ 94.4 জাগো এফএম শুধুমাত্র যে ঢাকায় সীমাবদ্ধ তা কিন্তু না, কুমিল্লাতে শুনতে পাচ্ছেন, চিরগঙ্গে শুনতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু ঢাকার আশপাশে যে সকল জায়গাগুলো রয়েছে, কেউ যদি বলি যে মুন্সীগঞ্জ থেকে শুনছেন, গাজীপুর থেকে, টঙ্গী থেকে, প্রচুর মানুষজন কিন্তু কেরানীগঞ্জ থেকে শুনছেন, আমাদেরকে অনেকে দেখছিলাম যে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও জাগো এফএমের যে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, সেই জায়গাগুলো থেকে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি একযোগে লাইভ দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। লিমা সুলতান আছেন আমাদের সাথে, বেশ ভালো লাগছে আজকের এপিসোডটা। এফ এস রনি জয়েন করে আছেন, সুনহেরা জয়েন করে আছেন, শাহলুম আছেন আমাদের সাথে, তাসান আহমেদ রাকিব জয়েন করে আছেন, ইসরাফিল আলম জয়েন করে আছেন, বিষণ্ণ ভায়োলিন জয়েন করে আছেন, মুন আছেন আমাদের সাথে, বিথি বলছেন তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে আজকের এপিসোডটা, আরো আরো বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। তো প্রাণ পটাটা যারা ট্রাই করেন নাই, ব্যাপারটা কিন্তু খুবই জোস, মুখে দিবেন মনে হবে চিপস, আবার বাইট দিবেন মনে হবে বিস্কিট। তো এই মজার কনফিউশন চলতেই থাকুক, আর এই মুহূর্তে আমরা দ্বিতীয় গল্পটা শুনবো শামীম ভাইয়ের কাছ থেকে। শামীম ভাই, এটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে ঢাকার অদূরেই কোন একটা জায়গা, আমি যার কাছ থেকে কালেক্ট করেছি সে বলেছে যে কোনো কারণে এটা হচ্ছে জায়গাটার নাম নিশ্চিত করেছেন, তার আশেপাশে আর কি একটা মোটামুটি নদী আছে ওইখানে, এমন একটা জায়গা।
আমরা গল্পে যাই।
ওকে, ধন্যবাদ বড় ভাই। এই গল্পটা ছিল ঢাকার গল্প বলতে জাস্ট, এটাও একটা সত্য কাহিনী, এটা ঢাকার ঘটনা বলতে পারি আমরা, এটাও ঢাকার আশেপাশে অদূরেই একটা জায়গা। তো জায়গাটা সঙ্গত কারণেই আমি জায়গাটার নাম বলবো না, বা তার কাছ থেকে নিষেধ আছে এটা বললাম না, কিছু রিজন আছে। তো যাই হোক, এই ঘটনাটা হচ্ছে গিয়ে একজন ড্রাইভারের সাথে, তিনি হচ্ছে ওই কার চালান আর কি। তো ড্রাইভার উনি, ওনার একটা অভ্যেস ছিল যে সারাদিন হচ্ছে কার্ডটা হচ্ছে তিনি চালান, এবং এটাই তার উপার্জনের একটা মাধ্যম। তিনি আসেন হয়তো সন্ধ্যা সাত আটটার দিকে, সে সাত চারটার দিকে হচ্ছে ঘরে ফিরেন। ঘরে ফিরে তার কাজ হলো, যেহেতু সারাদিন গাড়িতে বসেই থাকেন, বসে থাকা বলতে আমি বলেছি বসেই গাড়ি চালান, তো সেই ক্ষেত্রে সে তার অভ্যেস ছিল যে শেষ রাতে বলতে রাত 10টা 11টা বা 12টার দিকে একটু হাঁটা। তখন সে যে এলাকাটায় থাকে ওটা প্রথমে হচ্ছে একটা নদী ক্রস করতে হয়, নদী ক্রস করে নদীটা পার হয়ে তার ওখানে যেতে হয়। এখন ওখানে কিন্তু আসলে ব্রিজ হয়নি। তো ওখানে যাওয়ার পরে সে হচ্ছে তার যে আনুষঙ্গিক কাজ, আর সে হচ্ছে পরহেজগার টাইপের লোক ছিল, সে নামাজ পড়ত মাঝে মাঝে, এমন হচ্ছে কোথাও নামাজ পড়াতো আর কি, খুব ধার্মিক মানুষ ছিলেন আর কি। তো তার একটা আমরা ছদ্ম নাম দিই, ধরি জাহাঙ্গীর ভাই। আচ্ছা, জাহাঙ্গীর ভাই খুব ধার্মিক মানুষ ছিলেন। তো এক পর্যায়ে সে যখন রাত্রে হাঁটতে বের হন, তখন ওই হাঁটা শেষ করে তারপর রাতে ইবাদত করে তিনি ঘুমায় থাকেন, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তেন। তো তার গ্রামের আমি একটু বর্ণনাটা দেই। তার গ্রামটা হচ্ছে গিয়ে যে মেইন রাস্তা থেকে যখন ভেতর দিকে যায় এক পাশে হচ্ছে জঙ্গল আর এক পাশে খাল, খালের খালের পরেই হচ্ছে জঙ্গল এরিয়া। তো এরকম করে প্রায় হচ্ছে 10-15 মিনিট তার হাঁটতে হয়, হাঁটার পরে হচ্ছে তার বাসায় এসে তাকে পৌঁছাতে হয়। আর সে যেখান দিয়ে হাঁটে ওই রাস্তাটা তার গ্রামের মধ্যেই, একদম খোলামেলা, দুপাশে হচ্ছে ধানি জমি, মাঝখানে কিছু তাল গাছের সারি আছে, তারপর হচ্ছে কি বলে ওটাকে যে খেজুর গাছ আছে, যে গাছপালাগুলো আসলে গ্রামে থাকে, একদম গ্রামীণ একটা আবহাওয়া, চমৎকার একটা জায়গা। তো সে জাহাঙ্গীর ভাই হচ্ছে ওই হাঁটতে বের হন 10:11টার দিকে, প্রায় তিনি 1 ঘন্টা হাঁটেন, হাঁটার পরে গিয়ে এবাদত করে ঘুমায় থাকেন। তো একদিন সে হচ্ছে বাসা থেকে বের হন, যথারীতি হাঁটছিলেন হাঁটছিলেন, হেঁটে এক পর্যায়ে একটা মসজিদ আছে, মসজিদের ওখানে দেখলেন যে একটা, দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে আর কি। তো সে ভাবলেন যে থাকতেই পারে, স্বাভাবিক, অনেক মানুষই ইবাদত করে। তো সে মসজিদটা ক্রস করে পার হয়ে তখন দেখলেন দূরে, তখন ওখানে আর আসলে জঙ্গলা এরিয়া না, দুপাশে হচ্ছে তাল গাছের কিছু সারি আছে, বেশ কিছু তাল গাছ আছে, আমি জানি না এখন আছে কিনা। আর এই ঘটনাটা ঘটেছে মূলত 2010-11 সালের দিকের ঘটনা। এখন সে দেখে যে দূরে কেউ একজন দাঁড়ানো আর কি, ওই তাল গাছটা যেখানে আছে নিচে একটা কালভার্ট আছে আর কি, ওখানে কালভার্টের কাছে কেউ একজন দাঁড়ানো আছে। তো সে এটা দেখে ওখান দিয়ে সামনে যায়, যাওয়ার পর দেখে যে একটা মানুষ দাঁড়ানো। তো সে আর তার সাথে কথা বলে না, স্বাভাবিক দাঁড়ানো থাকতেই পারে। তো সে হাঁটছে হাঁটছে হাঁটছে, হাঁটাহাঁটি করে সে ফিরে আসছে, ফিরে এসে তার মতো করে রাতে ইবাদত করে জাহাঙ্গীর ভাই ঘুমিয়ে থাকলো। পরদিন যথারীতি সে তার কাজে বের হলো, কাজে বের হওয়ার পরে কাজ শেষ করে গাড়ি চালিয়ে বাসায় আসলো, এসে খাওয়া দাওয়া করলো, ফ্রেশ হয়ে সে আবার হাঁটতে বের হলো। হাঁটতে বের হওয়ার পরে সে ওই মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন ওই দেখে একই, যে গতকাল যেমন একটা লোক দাঁড়িয়েছিল, ওই লোকটাই দাঁড়িয়েছিল কিনা জানা নাই, বাট দেখে যে একটা লোক দাঁড়ানো। হ্যাঁ, তো এবার দেখছে যে সে ওই অপোজিট একটা খাল আছে, খালের ওই পাশ থেকে, খালের পাড় থেকে লোকটা উঠে মসজিদের সামনে এসে দাঁড়াইছে আর কি। দাঁড়ানোর পরে সে তাকে বেশি একটা ভ্রুক্ষেপ করলো না, সে হেঁটে সামনে গেল, সামনে গেল, এর মধ্যেই যে পেছন থেকে ডাক দিল, জাহাঙ্গীর, জাহাঙ্গীর বাবা একটু দাঁড়াও। তো সে ফিরল, তো ফিরে সে সালাম দিল, যে চাচা আসসালাম আলাইকুম। সে বললো যে ওয়ালাইকুম আসসালাম, যে জাহাঙ্গীর তোমার সাথে কিছু কথা আছে আমার, তুমি কোথায় যাও, দৈনিক রাত্রে তো বের হও, কোথায় যাও তুমি? পরে বলছে যে আমি একটু হাঁটাহাঁটি করি, এটা আমার অভ্যেস যে রাতে আমার হাঁটাহাঁটি করা। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি হাঁটাহাঁটি করো, তবে রাত বেড়াতে এইভাবে হাঁটাহাঁটি না করাই ভালো, যথাসময় তুমি বাসা থাকার চেষ্টা করো, আর বেশি দূরে তুমি যাবো না, কাছাকাছি হাঁটবা। তো বলছে আচ্ছা চাচা, তো বলছে আমি তো আপনাকে চিনলাম না, বলছে আমি থাকি তোমাদের আশেপাশেই থাকি। তো সে আবার সামনে গেল, ওই যে গতকাল সে যেটা দেখেছিল যে একটা অবয়ব দাঁড়ানো ওই যে কালভার্টের ওখানে, তো সে আবার দেখলো সেই অবয়বটাকে। তো অবয়বটাকে যখন সে ক্রস করবে তখন অবয়বটা সুন্দর করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তো সালাম দেওয়ার পরে সে বুঝতে পারলো যে না, এটা একটা মেয়ে। সালাম দেওয়ার পরে সে ওয়ালাইকুম আসসালাম বলেছে, তুমি এখানে কে বা এই রাত্রে এখানে দাঁড়ানো কেন? পরে সে কথা না বলে ওই মেয়েটা দেখলো যে হাসতে হাসতে সে যেদিক থেকে আসছে ওইদিকে চলে গেল, মানে সে জাহাঙ্গীর ভাই যেদিক থেকে হেঁটে আসছে ঠিক ওইদিকেই চলে গেল, পেছনে যেই লোকটা দাঁড়ানো ছিল ওইদিকে চলে গেল। চলে যাওয়ার পর সে তার মতো করে হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসছে, বাসায় আসার পরে সে আর এই ব্যাপারটা কারোর সাথে, এটা ছিল শেয়ার করার মতো না, রাস্তায় তো অনেক মানুষকে দেখা যেতে পারে, খুবই স্বাভাবিক। তো এরপরে জাহাঙ্গীর ভাই হচ্ছে বরাবর মতো আবার তার কাজে গেছেন, ফিরছেন, ফিরে রাতে বের হয়ে সে একই ঘটনা। এরপরে ওই যে লোকটা যে মসজিদের সামনে দেখেছে সে ঠিক ওখানেই দাঁড়ানো, তো বলছে যে জাহাঙ্গীর ভাই তোমার দুঃখিত, বলছে যে বাবা তোমার সাথে আমার একটু কথা আছে। বলছে জি চাচা বলেন, কি কথা? তার আগে যদি বলতেন যে আপনি আসলে বাসাটা কোথায়। বলছে আমার বাসা আশেপাশে আছে, তুমি চিনবে আস্তে আস্তে। পরে বলছে যে তুমি তো গাড়ি চালাও আমি জানি। বলছে আপনি কিভাবে জানেন? বলছে আমি দেখি তুমি মাঝে মাঝে যাও এখান দিয়ে, যাও আসো। পরে বলছে তোমাকে একটু আমার সাথে যেতে হবে। কোথায় যেতে হবে, কখন যেতে হবে? তো বলে দিল যে আগামীকাল রাত্রিবেলা আমি একটা জায়গায় রওনা দিব, আমার একটা পারিবারিক মিটিং আছে, তা আমি আমার গ্রামের বাড়িতে যাব। তার গ্রামের বাড়িটা হচ্ছে বেশ খানিকটা, মানে বেশ দূরেই, ঢাকা থেকে অনেক দূরে, আর ওখানে যেতে 4-4.5 ঘন্টা সময় লাগে। জায়গাটার নাম আসলে বলতে নিষেধ করেছেন বলে আমি বলতে পারছি না। তো যা হোক, তবে একটা প্লেইন ল্যান্ড, এমন না যে পাহাড়ি এরিয়া, আবার ওইখানে যেতেও কিন্তু একটা নদী পার হইতে হয়। আচ্ছা যাই হোক, এখন সে বলছে আচ্ছা ঠিক আছে আপনি ফিরবেন কখন? বলছে তুমি চলো আমরা দেখি সকালের মধ্যেই, মানে কালকে আমরা রওনা দিব, পরশুর মধ্যে আমরা ব্যাক করবো আর কি, সকালের মধ্যে আমরা ব্যাক করবো। পরে বলছে ঠিক আছে। তো তার সাথে হচ্ছে তার দরদাম হলো, বলছে যে দরদাম নিয়ে তুমি ভাড়া নিয়ে চিন্তা করো না, তুমি চলো, তোমাকে আমরা যথেষ্ট সম্মানী করব। হ্যাঁ, পরে বলছে যাবেন কি কে? বলছে আমি যাব, আমার মেয়ে যাবে, সাথে আমার পরিবারের আরো দু একজন যাবে। তো যে বলা সেই কাজ। পরদিন হচ্ছে কখন আমি কোথায় থাকবো? পরে বলছে যে তুমি ঠিক এখানে না, তুমি যে মেইন রাস্তায় তোমার গাড়িটা যেখানে মানে তুমি তো নদী পার হয়ে প্রথম আমরা নদী পার হবো, নদী পার হয়ে তোমার গাড়িটা যেখানে থাকে ওইখানে আমরা তোমার সাথে গিয়ে মিট করব। কখন মিট করবেন? যে রাত 10টা থেকে 10:30 মধ্যে। পরে বলছে এত রাত্রে একটু আগে হলে ভালো হয় না? পরে বলছে না আমাদের যেতে হবে আসলে রাতেই, কারণ আমাদের ওখানে মিটিংটা সকালে সকাল সকাল সকালের দিকে মিটিং, এবং আমরা মিটিংটা শেষ করে হচ্ছে ব্যাক করার চেষ্টা করবো ঢাকার দিকে। যাক, বলছে ঠিক আছে। তো সে যথারীতি এশার নামাজ পড়ে ওই নদীটা পার হয়ে তার গাড়িটা যে গ্যারেজে রাখা থাকে সেখান থেকে গাড়িটা ওয়াশ টোয়াশ করে বের করলো, কারণ তার হচ্ছে অনেক দূরে যেতে হবে। এর মাঝখানে টোটাল হচ্ছে চারজন লোক তার গাড়িতে আসলো, একজন হচ্ছে তার পাশে বসলো, ওই ভদ্রলোকটা তার পাশে বসলো যাকে চাচা বলে সম্বোধন করেছে, আর বাকি তিনজন পেছনে বসা। তিনজনের মধ্যে তিনজনই মহিলা, তারা সবাই বোরখা পরা, এবং সে যেটা দেখলো যে তারা একটু লম্বাটে ধরনের সবাই, ওই যে চাচা তার সাথে কথা বলেছে তারও মোটামুটি সে ভালোই লম্বা, 6 ফিটের বেশি হবে, এবং যে মহিলারা যারা পেছনে বসবে গাড়ির বা বসছে তারাও মোটামুটি ভালোই লম্বা। তো সে এখানে বসছে, বসার পরেই বলেছে যে জানলাগুলো লাগায় দাও গাড়ির। তো জানলা লাগা দেওয়ার পরে বলছে যে কোরআন তেলাওয়াত ছাড়ো তুমি একটা, আমরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যাব। তো জাহাঙ্গীর ভাই বরাবর যেটা করে, হ্যাঁ তারও ভালো লাগছে যে না মানুষগুলো ভালো, সে কোরআন তেলাওয়াত ছেড়ে দিল। এক পর্যায়ে তারা প্রথমে ঢাকায় আসলো, ঢাকা থেকে তাদের যে হাইওয়ে, হাইওয়েতে প্রবেশ করলো। তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে তাদের নদীটা পার হইতে হয়, ওখানে তখন আসলে ফেরি ছিল আর কি, তখন ওই নদীটা পার হওয়ার জন্য বেশ কিছু সময় লাগবে। তো তার একটু ঝিমঝিম ভাব, সে ওইখান থেকে ফেরিঘাটের একটা দোকান থেকে চা খেয়ে নিল, আর তারা আর গাড়ি থেকে নামে, তাদেরকে বলছে আপনার গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করেন, তারা আর কেউ গাড়ি থেকে নামে নাই। তো নদীটা হচ্ছে পার হলো, নদীটা পার হওয়ার পরে আবার গাড়িটা স্টার্ট করলো, প্রাইভেট কারটা স্টার্ট করার পরে কিছুক্ষণ চলার পরে হচ্ছে তার একটু ঘুম ঘুম, আবার একটু ঘুম ঘুম ভাব আসলো। তখন তার পাশের লোকটা বলল কি যে জাহাঙ্গীর তুমি একটু গাড়িটা থামাও, ওই যে সামনে একটা দোকান আছে ওখানে গাড়িটা থামাও, তুমি একটু চা খেয়ে নাও, তোমার ঘুম ঘুম ভাব আছে, অ্যাক্সিডেন্ট করতে পারো, আল্লাহ না করুক। পরে সে যেখানে হাইওয়ের পাশে যেখানে গাড়িটা থামালো ওখানে আশেপাশে কোনো বাড়ি ঘরের অস্তিত্বই নাই, শুধুমাত্র ছোট্ট একটা, ওটাকে দোকান বললে আসলে ভুল হবে, জাস্ট হচ্ছে চটের যে বস্তা ওর মাঝখানে কেউ একটা ফ্লাক্স নিয়ে বসে আছে। তো সে ওখানে চা খাইতে গেল, বলল হচ্ছে আপনারও আসেন আপনার চা খান, বলছে না তুমি খাও। এখন সে দেখলো যে সে যেখানে সে যে দোকানে চাপান করতেছে ওখানের যে লোকটা কিছু পরহেজগার মনে হলো, যে লোকটা চা বিক্রি করতেছে, এবং তাকে দেখে তার খুব ভালো লাগলো যে ভাই এত সুন্দর একটা মানুষ, মাথায় পাকড়ি পরা, সেও খুব লম্বাটে। এখন সে চাটা খেয়ে চাও বলছে যে জাহাঙ্গীর ভাই যেটা বললো যে চায়ের এত বেশি টেস্ট, এই টেস্টটা এমন চা, এমন সুস্বাদু চা সে কখনোই খায় নাই আর কি তার জীবনে। তো যাও, এক পর্যায়ে সে আবার গাড়িতে উঠেছে, গাড়িতে ওঠার পরে হঠাৎ করে জাস্ট উইদিন আ সেকেন্ড এখন সে আর রাস্তা বুঝতেছে না যে কোথায় এসে পৌঁছালো। তো সে পাশের জনকে জিজ্ঞেস করতেছে চাচা আমি এটা কোথায় আসলাম? বলছে তুমি আসছো, হ্যাঁ তুমি এখন রাস্তাঘাট চিনবা না, এখন আমরা যেখানে বলবো তুমি সেভাবে তুমি চলে যাবা। পরে বলছে যে আমি তো এই রাস্তা অনেকবারই আসছি চাচা, কিন্তু আমি তো এই ধরনের কোনো যে পরিবেশ আমি এখানে দেখি না, আসলে কোথায় আসলাম? পরে বলছে যে তুমি যাচ্ছ, তোমাকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি, তোমার এখানে তুমি জাগতিক কোনো মিল পাবা না, তোমার যে রাস্তাঘাট তুমি দেখো তার সাথে কোনো মিল পাবা না। এর মধ্যেই তার গুজবাম হওয়া শুরু করে যে আসলে আমি কোথায় যাচ্ছি, এই রাস্তা তো আমি কখনই আসি নাই। পরে রাস্তার সামনে যে কন্ডিশন, বলছে এখান দিয়ে আমার গাড়ি চলবে কিনা আমি জানি না। পরে বলছে তুমি গাড়ি চালাও, তোমার গাড়ি চলবে। পরে এক পর্যায়ে সে বলে উঠছে চাচা আপনি কে আসলে, হ্যাঁ আপনি কে আপনি বলেন, আপনি আমার পরিচয় দিচ্ছেন না, আর আমি রাস্তাঘাট চিনবো না, এই জাস্ট এই ফেরিটা পার হলে টোটাল রাস্তার যে অ্যাপিয়ারেন্স সেটা আমি আসলে বুঝি যে রাস্তাঘাট কেমন, কিন্তু আমি আসলে কোথায় বা আপনারা কে। এক পর্যায়ে আস্তে 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 তারা বলল যে ও হ্যাঁ, তখন এশার আজান, এশার আজান পড়েছে, মানে এশার আজান কি শেষ হয়ে প্রায় 12টার কাছাকাছি বেজেছে আর কি। তখন ওই লোকটা বলল চলো নামাজ পড়বো, বলছে আচ্ছা ঠিক আছে আমরা নামাজ পড়ে নেই। তো তারা একটা মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পরে দেখলো যে মসজিদটা এত চমৎকার মসজিদ, এটা সে বাংলাদেশের কোথাও দেখে নাই, আসলে সে অন্য জগতে চলে আসছে, কোনো কিছু মিল পাচ্ছে না যে এত সুন্দর মসজিদ, এই মসজিদ কোথায়, আসলে এটা কোথায়, আমি তো শুনিও নেই মসজিদের কথা। তো সেখানে যথারীতি ওই যে চাচা উনি ঢুকলো আর কি, ঢোকার পরে সেও ঢুকলো, বলছে তুমি যাও ইমামতি করো, নামাজ পড়াবো আজকে আমাদের। বলছে আচ্ছা ঠিক আছে। তো বলছে তুমি সামনে গিয়ে দাঁড়াও। পরে বলছে যে আমরা তো আসলে দুজন, হ্যাঁ আমার আর ওই মেম্বারের কাছে যে ইমামের জন্য জায়গাটা থাকে ওখানে যেতে হবে না, আমি এখানেই দাঁড়াই, আপনি আমি একসাথে দাঁড়াই। বলছে যে না তুমি সামনে যাও, অনেক মানুষ হবে, তুমি সামনে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ো, অনেক মানুষ হবে। বলছে অনেক মানুষ কারা, আর এই ঈশার নামাজ প্রায় শেষের সময়, এই সময়ের কোন কোন মানুষজন এখানে আসবে। পরে বলছে না তুমি নামাজ পড়া শুরু করো, অনেক মানুষ দেখবা যে এখানে চলে আসছে। তো সে এখন ভয় পেয়ে গেছে, আমি আসলে যাদের সাথে আসি তারা কি মানুষ নাকি, হ্যাঁ আর এই জায়গা এত সুন্দর মসজিদ। তো সে নামাজ পড়ালো, নামাজরত অবস্থা সে বুঝতে পারলো যে তার পেছনে অনেক মানুষ চলে আসছে। তো সে প্রচন্ড ভয় পাচ্ছিল, তার শরীর কাঁপছিল, তারপরে সে নামাজটা পড়াচ্ছিল। নামাজ পড়া অবস্থায় নামাজ প্রায় তার শেষ, শেষ হওয়ার পরে মোনাজাত দিয়ে একটু পেছনে ঘুরে দেখেন যে পুরো মসজিদ ভরা মুসল্লি, সবাই লম্বা লম্বা, এক একজন হচ্ছে 7 থেকে 8 ফিট বা তারও বেশি লম্বা মানুষজন, সবাই পাঞ্জাবি পরে, একই ড্রেস পরে, এবং তার মনে হচ্ছে একই পাঞ্জাবি পরে এবং একই কালারের আর কি, একই রঙের, এবং মনে হচ্ছে যে সবার চেহারা কাছাকাছি মিল আছে। সে প্রচন্ড ভয় পেল, এখন সে বুঝে গেছে যে আমি আসলে যাদের সাথে আছি এরা আসলে মানুষ না, বা যে আমাকে নিয়ে সেও মানুষ না। পরে পেছন থেকে বলছে তুমি পেছনে ফিরবা না, তুমি আমি যখন বলবো তখন তুমি পেছনে ফিরবা, তখন তুমি আমার সাথে বের হয়ে আসবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো যা হোক, নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে তারা মসজিদ থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পর বলছে যে চাচা আমি দেখলাম আমার পেছনে অনেক মানুষ, কোত্থেকে আসছে? বলছে যে এরা আসছে যে কোনো জায়গা থেকে আসছে, এখানে অনেক মানুষ থাকে, মসজিদ অনেক মানুষ নামাজ পড়ে। পরে বলছে যে এখন আর যেতে কতক্ষণ লাগবে? বলছে যে যেতে আর আধা ঘন্টা লাগবে, বেশি সময় লাগবে না। পরে সে গাড়িতে উঠলো, গাড়িতে ওঠার পরেই জাস্ট মনে হলো যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলে যে চলে আসছি। পরে বলছে আপনি না বললেন যে সময় লাগবে আধা ঘন্টা, তাহলে এত দ্রুত কি আসলাম? বলছে আধা ঘন্টাই লেগেছে, হ্যাঁ তুমি হয়তো বুঝতে পারো নাই। তো সে তখন বুঝে গেছে যে আসলে সে যাদের সাথে আছে তারা আসলে মানুষ না, হ্যাঁ ভিন্ন প্রজাতির কেউ, জিন জিন জাতীয় কেউ হতে পারে। তো একবার যে দেখলো এই বাড়িতে খুব সাজসজ্জব, অনেক মানুষ ওখানে আছে, তো ওখানে তার একটা পারিবারিক মিটিং ও বসছে, তাকে একটা জায়গায় বসতে দেওয়া হলো এবং তাকে এমন খাবার দেওয়া হলো, বলছে যে এই খাবারগুলো আমি এসে কখনো দেখি নাই, যে এই খাবারগুলো কোত্থেকে আসলো, বা এমন খাবার কে বানায়, বা কে তৈরি করে, বা এগুলোর নাম কি। তো সে একবার যে চিন্তা করছে সে খাবে না, তো সে খেলোই না যে না আমি এই খাবারগুলো আসলে আমি এখন খাবো না, হ্যাঁ আমি আসলে অন্য জগতে আছি, আমি এখন আমার জাগতিক যে যেখানে আমার থাকা উচিত আমি সেখানে নাই। তো তাকে হচ্ছে একবার যে ভেতরে ডেকেছে, হ্যাঁ ডাকার পরে বলছে যে আমি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি তুমি বুঝে গেছো যে আমরা মানুষ না, আমরা আসলে মানুষ না, কিন্তু আমরা তোমার ক্ষতি করব না, তোমাকে তুমি যখন প্রত্যেক দিন আমরা কেন নিয়ে আসি তোমাকে আমরা সেটা বলি, তুমি যখন ওই যে রাত্রিবেলা বের হও হাঁটো, তখন আমার মেয়ে তোমাকে দেখে অনেক পছন্দ করেছে। তো বলছে যে আমি এনাকে বিয়ে করব, এখন তোমরা ব্যবস্থা করো। তো আমার মেয়ে চেয়েছে, আমি দিব না এমনটা তো হয় না, আর আমরা তুমি যদি খবর নেওয়ার তোমার সুযোগই থাকো তাহলে বুঝতে যে আমরা কোন প্রজাতির জিন, আমরা যথেষ্ট উন্নত মানুষ, উন্নত প্রজাতির জিন, আমরা আমরা কারো কোনো ক্ষতি করি না, এবং যারা ক্ষতি করে তাদের জন্য এখানে বিচার করার আদালত আমরা এই ব্যবস্থা রেখেছি। পরে বলছে যে তাহলে আপনি যে আমাকে নিয়ে আসছেন, এখন আমার তো একটা মতামতের ব্যাপার আছে, এখন আমি এখানে চাই এটা হোক, কিন্তু আমার পারিবারিক কিছু মতামত আছে, আমার মতামত লাগবে না যে তারা রাজি কিনা। বলছে যে আমি জানি তারা রাজি হবে না, এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। পরে বলছে আমি কি আর এখান থেকে ফিরতে পারবো না? বলছে হ্যাঁ তুমি ফিরতে পারবা, তারপরও তুমি যদি চাও, যেহেতু আমরা আসলে বিচার আচার করি, আমরাও পারি না যে একটা জাস্ট একটা মানুষকে ধরে এনে আমার মেয়ের সাথে বিয়ে করা দিতে, তবে তুমি এই মানে আমাদের আমরা যে আমরা ট্র্যাপটা দিয়েছি, ট্র্যাপ থেকে হয়তো তুমি বের হতে পারবো না, হ্যাঁ তো তুমি যাও, তোমার সবার সাথে শেয়ার করো, শেয়ার করে দেখো তারা কি বলে। তো বলছে যে এখন আমাকে আপনার যেই জগতে নিয়ে আসছেন আমি এখান থেকে যাবোটা কি? বলছে কোনো সমস্যা নাই, তুমি জাস্ট গাড়িতে উঠবা, উঠে তুমি আমি যেদিকে তোমাকে গাড়িটা চালাইতে বলবো তুমি সেই দিকে গাড়িটা চালাবা, একটু এক পর্যায়ে তুমি দেখবে যে তুমি তোমার খেয়াঘাটে চলে আসছো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো তাকে যথেষ্ট টাকা পয়সাও দেয় আর কি, সে বলছে এত টাকা পয়সা আমি এক মুঠো হয়তো কখনো দেখি নাই। তো তাকে দেয়, তারপরে গাড়িতে উঠে বলছে এই সোজা তুমি যাবা, সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড তুমি যাবা, তারপরে তুমি দেখবে যে তুমি তোমার জায়গায় চলে আসছো। তার কাছে টোটাল বিষয়টাই স্বপ্নের মতো লাগছিল। তো জাহাঙ্গীর ভাই গাড়িতে উঠলো, তারপর গাড়িটা স্টার্ট দিল, তারপর সে দেখে যে অদ্ভুত, সে হচ্ছে ওই ঘাটে। হ্যাঁ তারপর সে একটু সম্বিত ফিরে পেল। সে যথারীতি ওই ফেরি পার হয়ে সে তার বাসায় আসলো। বাসায় আসার পরে তার ফ্যামিলির সাথে শেয়ার করলো ব্যাপারটা, তখন বলছে যে না এটা তো আসলে সম্ভব না, যে আর এই ঘটনা সে ঘটছেই কিনা এটাও তো আমরা জানি না, হ্যাঁ যে আসলে এটা ঘটছেই কিনা। আর বলছে যে না আমি এটা মানে আমি নিশ্চয় এটা দেখে আসি, আমি তো সে মিথ্যা বলবো না। হ্যাঁ এইভাবে করে এক দুই দিন যাওয়ার পরে সত্যি সেদিন রাতের বেলা হচ্ছে সে হাঁটতে মানে হ্যাঁ সে হাঁটতে পারে না, মানে সে ঘরের দরজা জাস্ট পার হয়ে পাশে হচ্ছে তার হচ্ছে ওয়াশরুম, ওখানে গেল ওয়াশরুম, ওয়াশরুমে গিয়ে তার হচ্ছে যে টিউবওয়েল, টিউবওয়েল উজু করতে গেল। এরপরে দেখলো যে সেই চাচু, যে চাচা তার সামনে আসছে, বলছে কি তুমি বাসায় কথা বলেছো কিনা। বলছে যে হ্যাঁ আমি কথা বলেছি, তো বেশ কিছু রিজন আছে যে কারণে হচ্ছে তারা চাচ্ছে না এই সম্পর্কটা হোক। ওরা বলছে যে তুমি সিদ্ধান্ত তোমার পরিবর্তন করো, তুমি সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি তাদের বোঝাও, তুমি তাদের বোঝাও তুমি যদি এই সম্পর্কটা এই আমার মেয়েকে তুমি বিয়ে করো তাহলে তোমাকে আমরা একটা পর্যায়ে যেতে আসতে দিব, তুমি ওখানে থাকবা, তুমি এখানে আসবা, কিন্তু তুমি যদি এটাতে রাজি না হও তাহলে তুমি তোমাকে আর আমি কখনো এখানে ফিরতে দেবো, তোমাকে আমরা নিয়ে যাবো এবং তোমাকে আমি কখনোই তোমার পরিবারের কাছে ফিরতে দিব না। এবার যাও তুমি এবার গিয়ে তোমার পরিবারের সাথে কথা বলো। সে তার পরিবারের সাথে কথা বললো, যথারীতি ভালো একজন হুজুর ডাকা হলো। তো হুজুর বলছে যে এ খুব শক্তিশালী জিন, হ্যাঁ তো আমার পক্ষে এটা আমার কাম্য না এটা, তো সে ভালো একটা হুজুরের খোঁজ দেয়, তার কাছে গেল। তার কাছে যাওয়ার পর সে তার যে মানে জিনটা আছে তাকে তাদেরকে সে কাজে লাগালো, লাগানোর পরে বলল যে হ্যাঁ এটা ঠিকই, তারা থাকে অমুক একটা জায়গাতে এবং তারা খুব উন্নত প্রজাতির জিন, এখন তারা যদি এটা না করা হয়, এখানে যদি বিয়ে না করে তার মেয়েকে তাহলে মনে হয় তার ভালোই ক্ষতি হবে। পরে সে তার মতো করে কিছু তাবিজ দেয়, বলে যে তুমি এটা দিয়ে চলতে থাকো, এখন তোমাকে যদি তারা খুব বেশি ইনসিস্ট করে যে না তোমাকে যেতেই হবে তারপরে তুমি সময় নেবা তাদের কাছে, তাকে করে সময় নেবা, ততক্ষণে আমি আমার যে মানে আমার যে জিনগুলো আছে তাদেরকে আমি পেছনে লাগা দিচ্ছি, আমার এখানে কিছু শক্তিশালী জিন আছে দরকার তাদের সাথে ক্লাস করবে, কিন্তু তুমি রাত্রিবেলা বের হবো না আর তাদেরকে তুমি এস্টেট নাও বলবা না আর তোমার ঘরে তারা ঢুকতে পারো না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। পরবর্তীতে যেই কথা সেই কাজ, সে ওখান থেকে রিসোয়াল করলো, রিসোয়াল করার পরে ঘরের বাইরে থেকে নিশির ডাকের মতো আর কি প্রায় সময় এসে জাহাঙ্গীর জাহাঙ্গীর বলে তাকে ডাকে, কিন্তু সে আর ঘর থেকে বের হয় না, বলছে তুমি ভুল করতেছো ভুল করতেছো। তো জাহাঙ্গীর আর বের হয় না, বলছে যে না এটা সম্ভব না, আপনারা চলে যান, এই আমার পক্ষে আপনাদের সাথে আসলে এই সম্পর্কটা রাখা পুরোটাই অসম্ভব, কারণ আমার পরিবার রাজি না আর এটা হয় না। তো এক পর্যায়ে সেই সমস্যাটা ফিল করে, তার আর্থিক অবস্থা খুব অবনতি হতে থাকে, সে আসলে শরীর স্বাস্থ্য অবনতি হতে থাকে, কারণ সে বাইরে যে বের হবে তার দ্রুত চলে আসতে তো দিনের বেলাতেই মানে সন্ধ্যার আধার হওয়ার আগেই। এভাবে করে 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 এক পর্যায়ে হচ্ছে ওইখান থেকে সে পরিত্রাণ লাভ করে আর কি, এখন আর তার কোনো সমস্যা হচ্ছে না।
অলরাইট, এবং এটা আপনার সেকেন্ড স্টোরি ছিল, থ্যাংক ইউ সো মাচ শামিম ভাইয়ের কাছ থেকে। আমরা প্রথমত যদি বলি যে দুটো ঘটনা শুনছিলাম, দুর্দান্ত দুটো ঘটনা, এবং এই দুটো ঘটনা শুনেই আমরা শামিম ভাইকে আজকের মতো বিদায় দিব। বাট তার আগে যেটা বলবো, ঠিক একইভাবে শামিম ভাইয়ের মতো করে যদি আপনিও পরের পর্বে এখানে আসতে চান ঘটনাগুলো বলতে, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। কেমন লাগলো শামিম ভাইয়ের ঘটনাগুলো অবশ্যই আপনি আমাদেরকে ফিডব্যাকে জানাবেন টেক্সটের থ্রুতে, ফেসবুকে আর যা অপূর্বর যে ফেসবুক পেজ আছে, কিংবা জাগো FM-এর যে ফেসবুক পেজ আছে, দুটো পেজে আপনি চাইলে সমানতালে কমেন্ট করতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন আমাদেরকে। আমরা কমেন্টগুলো নিয়ে ফিরছি এবং এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিব এবং শামিম ভাইকে বিদায় দিচ্ছি। শামিম ভাই খুব ভালো থাকবেন, আবারও কোন একটা এপিসোডে দেখা হয়ে যাবেন
ইনশাআল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম, নিচ্ছি ছোট একটা বিরতি, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই
বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের গ্রান পকোড়া।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক, এবং আপনি শুনছেন জাগো এফএম 94.4 এবং দেখছেন ইনফ্যাক্ট। সো আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম, বেশ কিছু বলতে দুটো ঘটনা শুনছিলাম, বেশ বড় বড় দুটো ঘটনা, এবং একটা মালয়েশিয়ার ঘটনা শুনছিলাম, আরও একটা ঘটনা শুনছিলাম যে ঢাকার আশপাশের কোনো একটা ঘটনা। সো আজকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা ওয়েট করছে, এবং আজকে একজন না, দুইজন না, তিনজন না, চার চারজন গেস্ট কিন্তু ওয়েট করছে। অলরেডি একজন স্টোরি বলে গেছে, দ্যাট মিনস হচ্ছে আরও তিনজনের স্টোরি কিন্তু আমরা আজকে শোনা বাকি। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো প্রাণ পটাটা চিপস না বিস্কিট সেটা ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আপনি অপূর্বকে জানাবেন, এবং বৃহস্পতিবার রাত হাতে খুব একটা কাজের প্রেশার যদি না থাকে থাকেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে। আশা করছি আপনার সময়টা দুর্দান্ত রকম ভালো কাটবে, আর পরবর্তী এপিসোডে যদি আপনি আপনার ঘটনাগুলো নিয়ে ভূত স্টুডিওতে আসতে চান, খুবই সহজ একটা কাজ, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা।
জি জাহাঙ্গীর ভাই, কি করা হয়?
আমি মূলত একটা গার্মেন্টস ডিপার্টমেন্টে পাইং হাউসে আছি।
বাহ, চমৎকার। সো জাহাঙ্গীর ভাই, আজকে প্রথম যেই ঘটনাটা আমরা শুনবো এটা কি আপনার পারিবারিক কোনো ঘটনা নাকি কালেক্ট করা?
এটা আমার পারিবারিক ঘটনা, আমার বড় বোন, তারপরের ঘটনাটা আমার, তারপরের ঘটনাটা বলতে পারবো যদি সময় থাকে আমার।
অলরাইট, সো আমরা আজকে অনেকগুলো ঘটনা শুনবো, সো প্রথম ঘটনায় চলে যাচ্ছি আমরা।
জি, সর্বপ্রথম আমার পরিচয়টা আগে দেই পুরোপুরি। আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তো মূলত ঘটনা আমার গ্রামে। তো সেখানে 1971 সালে যে বাংকার ছিল সে বাংকারের একটা অংশে আমাদের বাড়িটা করা হয়। সে বাড়িতে অনেক ঝোপঝাড় জঙ্গল এরকম ছিল, তো সেখানে হচ্ছে দিনে দুপুরে সবাই একটু ভয়ে আতঙ্কিত থাকে। তো যাই হোক, ঘরগুলো ওঠানো হলো। ঘর ওঠানোর পরে যখন আমরা থাকার জন্য প্রস্তুত, তখন বাড়িতে আর থাকতে পারি না, তখন আমার জন্ম হয়নি, এটা আমার মায়ের কাছ থেকে শোনা। তো আমরা বাড়িতে থাকতে পারি না, দরজার মধ্যে, জানালার মধ্যে মনে হয় যে কেউ বা কারা, মনে হয় একবারে ভাঙ্গা তসতস করে ফেলা এরকম। তো এক পর্যায়ে এরকম করতে 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 আমার বড় ভাই ছিল, তারপরে বড় বোন। তো একদিন বড় বোন সন্ধ্যার সময়, গ্রামের বাড়িতে ওই সময় পানি একটু দূরে দূরে থাকতো, টিউবওয়েল থাকতো, সরকারিভাবে বসানো ছিল, তো একটু মোটামুটি 5-6 মিনিটের রাস্তা, তো ওইটুকু দূরে টিউবওয়েলে পানি আনতে যায়। তখন আমার বড় বোনের বয়স ছিল 12-13। তো বড় বোন হঠাৎ দেখলো কি যেন সাইড দিয়ে চলে গেল দৌড় দিয়ে, তো লক্ষ্য করতে পারেনি, কিন্তু একটু ভয় পাইছে, তো বাসায় এসে কিছু বলে নাই। তারপরের দিন ওইরকম যাওয়ার পরে আবার পানি আনতে গেছে, এরকমই আবার একটু লক্ষ্য করলো, তো তারপরে আবার ভয় পাইল, তো বাসায় এসে বলছে। বসার বলার পর বড় বোনের রাত্রেবেলা জ্বর আসলো, তার পরের দিন থেকে বড় বোনের সারা শরীরে এই একরকম ফক্সের মতো এরকম গোটা বের হইল, যে গোটাগুলো আপনার এমনভাবে বিশ্রী অবস্থা হয়েছে যে সারা শরীরের গোষ্ঠগুলা পয়সা পয়সা পড়ে যেতেছে এরকম। তো আমরা সবাই টেনশনে পড়ে গেলাম, ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের ওষুধ খাওয়াইল, তখন বড় বোন তেমন সুস্থ হয়নি। তো এরকম করতে করতে একদিন আমার এক দূরসম্পর্কের দাদা আছেন, তো দূরসম্পর্কের দাদা আমার বড় বোনকে এসে দেখল, দেখার পরে কিছু বলল যে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে যেতে। তো মসজিদের ইমাম সাহেব হুজুর আসছেন, খবর পাঠাইয়া আনছেন, আনার পরে তো দেখিয়া কিছু পানি পড়া দিল, তারপরে কিছু একটা তাবিজ দিল, তারপরে মোটামুটি ইয়ে হইল, সুস্থ হইল। সুস্থ হওয়ার পরে ওই যে আমাদের যে বাড়িতে যে প্রবলেমটা, এই যে দরজা ভেঙ্গা ফেলানো, তারপরে এরকম অবস্থা, মূলত এগুলা ছিল একটা জিনের প্রভাব। আমাদের যে বাড়িটা ছিল, এই বাড়িটা জিনের যে বাসস্থান ছিল, এই বাসস্থানের উপরে করা ছিল, যার জন্য আমাদেরকে খুব অত্যাচার করা শুরু করলো যে এই বাড়িটা ছেড়ে।
তো আছেন আমাদের সাথে আহমেদ ইরফান জয়েন করে আছেন, মেহেদী আছেন আমাদের সাথে, ইরাম আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি মাহবুবা বলছেন কিছু আচরণগত প্রবলেম, এবং এই ধরনের ব্যাপার স্যাপার বা ঘটনাগুলো কি বলা যাবে কিনা। ডেফিনেটলি যদি আপনার মনে হয় যে আপনি এখানে আসবেন, ঘটনাগুলো বলবেন, মোস্ট ওয়েলকাম। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটায়। এনিওয়ে, সো জাহাঙ্গীর ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা বা কোথাকার ঘটনা?
এখনো ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাই যেটা আমার নিজের সাথে হওয়া। তো এখানে আমি যখন ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, আমার বোনের গল্পের পরেরটা বলতেছি আর কি, সিরিয়ালে এটা বংশগতভাবে পেয়ে আসছে, আল্লাহর রহমতে এখন সবাই সুস্থ আছি। তো যখন আমি হাঁটা শুরু করছি, তখন থেকে আমার প্রতি ওই বদনজরগুলো আবার শুরু করল আর কি, যেটা আমার বড় বোনের ক্ষতি করতে পারে নাই, এরপরে শুরু করলো আমার উপরে। তো কোনো সময় সাপ সাজা আসে আমার সামনে, আমি তখন ছোট, এদেরকে এদের নিয়ে খেলাধুলা করতাম, আমি তো বুঝতে পারি নাই। তো আমার মা আমাকে বলল, কি করতেছ? তো আমার মা কিছুই দেখে না, আমার মাকে আমি আবার জানাইতাম যে এখানে একটা সাপ আমি মারতেছি, আমার মা দেখে না সাপটাকে। তো বলল যে তাড়াতাড়ি ঘরে আসো, এখানে কিছু নাই। তো আমি আবার চলে যাই। তো একদিন নতুন ধান, এই বৈশাখ মাসের মধ্যেই, তো আমাদের গ্রামে নতুন ধান দিয়ে গজা অথবা খাজা এরকম একটা খাবার বিক্রি করে। তো সারাদিন ধান নিছি, সন্ধ্যার আগ মুহূর্তে ধান কতগুলা নিলাম একটা ইয়ের মধ্যে, গামছার মধ্যে নিয়ে, ছোট ছিলাম তো, তো নিয়ে যাচ্ছি যে গজা আনব। তো আমাদের বাড়ির সামনে ওটা ছিল আনারস বাগান, বাড়ির পিছনটাই ছিল বাঁশবাগান, বাড়ির পশ্চিম পার্শ্বটা ছিল রাস্তা এবং বাঁশবাগান, আর পুরা বাড়িতে কাঁঠাল গাছ পড়া ছিল, সাথে কামরাঙা গাছ ছিল, একটা নিম গাছ ছিল, জাম্বুরা গাছ ছিল, তো একটা গাব গাছ ছিল। তো আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য যে রাস্তাটা, সেটা আনারস বাগানের ভিতর দিয়ে। তো আনারস বাগান এখন তো অনেক পরিষ্কার, তো এখন তো একটু ঝোপঝাড় ছিল। তো সন্ধ্যার আগ মুহূর্তে আমি বের হতেছি, এই সময় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো এই সময় আনারস বাগানের ভিতরে মনে হইল যে একটা বিশাল বড় একটা বোম ব্লাস্ট হয়েছে, আমার কাছে মনে হইল। তো পুরা আলোকিত হয়ে গেল, আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। তখন আমার আম্মা বাড়ির সবাই এরা আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে গরম পানি করে গোসল করাইয়া জিজ্ঞেস করলো কি হলো। তখন আমি বললাম যে এরকম এরকম। পরে রাত্রেবেলা আমার মা আমার মায়ের সাথে রাখলো। তারপরে এভাবে যাইতেছি, তো একদিন আমার বাবা ঢাকায় থাকতো, বাবা গ্রামে গেছে, তো শুক্রবার বাজার করতে যাবে। তো আমাকে বললো যে চলো, আমি রেডি। আমি গেলাম জুমার নামাজের পর, বাজারটা মোটামুটি আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে। তো জুমার নামাজ পড়ে ওইখানে গেল, বাজার করতেছে, বাজার করলাম। তারপরে বাজার করে আসার পথে রাস্তার মাঝখানে আসার সময় মাঝামাঝি রাস্তায় আজান দিয়ে দিল মাগরিবের। তখন আমি ছোট তো, বেশি বড় না, তো বাবা বলল তুমি চলো নামাজ পড়ি। আমি কই না, আমি বাসায় চলে যাব। তো বাবা বলল তাহলে তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াই নাই, না দাঁড়ায় চলে আসছি। আসার সময় ওই যে বাড়ির পিছন দিয়ে যে ভাঁশজার, ওই ভাঁশজারের কাছাকাছি যখন আসছি, তখন দেখি কি একটা বাস রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। একবার বাসটা উপরের দিকে উঠতে চায়, আরেকবার বাসটা নিচের দিকে আবার শুয়ে পড়ে। তো মূলত আমি একটু ভয় পাইতেছি যে আসলে আমি যাব কি যাব না, আবার মনে হচ্ছে যে বাসটা এই বুঝি উঠা যাইতেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, প্রায় 15-20 মিনিট, একজন মানুষও আসতেছে না। আর তখন তো গ্রামে মানুষজন অনেক দূরে দূরে বাড়িঘর, মানুষজনের চলাচলও কম, তো মানুষজন আসতেছে না। আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, আবার ভয় পাইতেছি। পরে দেখলাম যে একবার আরো 4-5টা বাস নিচে একবারে ধাম করে পড়ল। পড়ার পরে আমি ভয় পাইয়া পিছনের দিকে দিলাম দৌড়, পিছনের দিকে দৌড় দিলাম। 2 মিনিটের মতো দৌড়ানোর পরে আমার বাবার সামনে পড়ে গেলাম। তো আমি বাবার দেখে, বাবার লাভ দিয়ে কুলে ওঠার পরে আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে মসজিদের হুজুরে দিয়ে একটু ঝাড়ফুঁক দেওয়া হলো, কিছুদিন ভালো ছিলাম। তার তখন আমি এরপরে যখন আবার ক্লাস 7 উঠা পড়ি, তখন একটু সিনেমা দেখার একটা ঝোঁক ছিল। তো গ্রামের সবাই তো দূরে দূরে, এক একজনের বাড়ি থেকে এক একজনের বাড়ি একটু দূরেই, তো কেউ আর যাইতে পারে না, সবাই লেখাপড়া করে। তো একদিন সবাই প্রস্তুতি নিল রাত্রে 10টা থেকে 12টার শো দেখবে। এখন গ্রামের বাড়ি, একটা রিক্সা ঠিক করা হয়েছে, মানুষ হয়েছে 4 জন, রিক্সা ড্রাইভার 4 জনের নিয়েই যাবে। তো 4 জনের মধ্যে একজনের বাড়ি এই জায়গায়, আরেকজনের বাড়ি মোটামুটি আরেকটু অনেকটা দূরেই। তো সবার চেয়ে বেশি দূরে ছিলাম আমি আমার বাড়িটা, আর আমার বাড়িটাই ছিল ফাঁকা বাড়ি। সবাই আমরা সিনেমা দেখতে গেছি, আসার পথে বাড়ির কাছাকাছি আসার পথে রিক্সার ড্রাইভার আমাকে আবার জানাইলো যে তোমার আব্বা গ্রামে বাড়িতে আসছে। তখন তো একটু ভয় পেয়ে গেছি, আমি কি করব, বাবা তো বাড়িতে এসে পড়ছে, যদি জানে যে আমি রাত্রিবেলা বাইরে ছিলাম তখন তো আমার উপরে একটু আঘাত চলে আসবে নিশ্চিত। তো একটু ভয় পেলাম বাবাকে, তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে গেলাম। যাই হোক, বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করলাম যে যেহেতু অনেক রাত্র শীতকাল, তো একটু বাহির দিকে প্রস্রাব করে যাই। তো বাহির দিকে প্রস্রাব করে যাই চিন্তা করে আমি বাড়ির ওই উত্তর পাশের কর্নার প্রস্রাব করতে গেলাম। তো প্রস্রাব করতে বসলাম, এই সময় কে যেন আমাকে বলতেছে যে এখানে প্রস্রাব করবা না। তখন আমি ডানে বামে তাকাইলাম, দেখি যে না, কাউকে দেখি না। তারপরে আমি আবারও যে যখন না করলো, তারপরে আমি বুঝি নাই। তারপরে তৃতীয়বার আমি কি করলাম, প্রস্রাব করিয়ে দিলাম। প্রস্রাব করে দৌড়াইয়া চলে গেলাম, চলে গিয়ে জানালা দিয়ে লুকাইয়া রুমের ভিতরে ঢুকলাম। ঢুকিয়া হারিকেন ছিল, তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনটা জ্বালাইয়া আমি ল্যাপের নিচে নিয়ে নিলাম শরীর গরম করার জন্য। তো শরীর গরম হইল, মোটামুটি হারিকেনটা নিবাইয়া রেখে দিলাম। পরে ঘুমের মধ্যে আমার কাছে মনে হইল যে আমার ঘরের যে টিনের চাল, এই টিনের চাল সহ আমার উপরে ভাঙ্গে পড়ে, এরকম একটা আওয়াজ হইল। আওয়াজ হওয়ার পরে আমি চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পর আমার আর কোনো খোঁজ খবর নাই। তো আমার মা বাবা সবাই আইসে আমাকে দরজার ইয়ে করে জানালা দিয়ে ঢুইকা তারপরে আমাকে নিয়ে গেল, নিয়ে এরপরে আমার ট্রিটমেন্ট শুরু করলো। ট্রিটমেন্ট শুরু করার পর তারপরে দেখতেছি যে আমার শরীর শুকাইতেছে, চোখ দুটো লাল হয়ে যায়, সারা বছর মাথা ব্যথা থাকে, আমি কোনো কাজে মন বসে না, কোথাও শান্তি পাই না। এভাবে এমন অবস্থায় গেছে যে আমি এক বছর পরীক্ষাও দিতে পারি নাই। তো একদিন আমার বাবা আমাকে নিয়ে গেল এক হুজুরের কাছে, হুজুর কিছুদিন চিকিৎসা করলো। চিকিৎসা করার পর তেমন ভালো পারফরমেন্স হয়নি, হুজুরের চিকিৎসাতেও ভালো হয়নি। তারপরে আবার একজন কবিরাজ ভাই আসলো, আমাকে আইসা ভাই ডাকলো। তো উনি আমাকে দেখিয়া বলল যে সমস্যা, তো তুমি তাহলে একটা কাজ করো, আমার সাথে আসো। ওনার সাথে নিয়ে গেল, দুই দিন ওনার সাথে রাখলো। রাখার পরে আমি চলে আসলাম। তারপরে চলে আসার পরে তো একদিন সন্ধ্যার দিকে আমার আম্মা বলল যে একটু কেরোসিন আনতে হবে। তো কেরোসিন আনতে গেলে মোটামুটি 1 কিলোমিটার দূরে যেতে হবে। তো যদি কেরোসিন না আনি তাহলে আবার রাতে অন্ধকার হয়ে যাবে, বাতিতে তেল নাই। তো কেরোসিন আনতে গেলাম। তো কেরোসিন আনতে যাওয়ার পরে যে দোকান, ওই দোকানের কাছে যাইতেও প্রায় 20-25 মিনিট সময় লাগে হাইটা যাইতে। তো ওই ঝোপঝাড় জঙ্গল, এর ভিতর দিয়ে রাস্তা, কোনো মানুষ চলাচল খুব কম চলে, আর রিক্সা টিক্সা তো ওইসব ওই সময় চলেই না। তো গেলাম, যাওয়ার পরে আমি কেরোসিন নিয়ে আসার পথে আমার কাছে মনে হইল যে আমার দুই ডানার মধ্যে বাদুরের মতো কি যেন ধৈরা উঠায় নেওয়া যেতেছে। মূলত এটা আমার ভ্রম ছিল নাকি আমি বুঝতে পারিনি, এমনভাবে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে কেরোসিন ফালাইয়া একবারে উল্টায়া পাল্টায়া একবার অবস্থা খারাপ হয়ে গেল, যে আইসা বাড়ির কাছাকাছি ওই ভার্জারের কাছে আসছি, ওইখান থেকে আর যাইতে পারতাছি না। কতজনকে ডাকতেছি আমি আর সহ্য করতে পারতাছি না, ভয়ে অস্থির। এইখানের মধ্যে আসার পর দেখি পেঁচা, বাদুর, তারপরে দেখি শিয়াল, সবগুলা মনে হয় একসাথে আমাকে ঘিরে কইরা ধরছে, যে আমি এখান থেকে কোনো রকম ভাবেই বের হইতে পারতাছি না। আল্লাহকে ডাকতেছি, তখন তো মুখ দিয়া কিছুই আসে না, এখন কি করবো কি করবো। তো আল্লাহর কি অশেষ রহমত, ওই সময় ইশারে আজান দিচ্ছে, আজানের শব্দ পাওয়ার সাথে সাথে সবগুলা শেষ। তারপরে আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে সবকিছু বললাম। বলার পরে আমাকে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর আমাকে কিছু পানি ভরা দিল, আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হওয়ার পর আমি বাড়িতে আবার আসছি। বাড়িতে আসার পরে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার এই প্রবলেমগুলো নাই।
ভালো আছেন?
এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি, তো খুবই ভালো।
সেজান বলছেন যে ভালো লাগে ভূত স্টুডিও সবসময়। মিহা বলছিলেন যে ভূত স্টুডিও থেকে এখানে আসতে হয় নাকি মেইল? না দেখেন, ভূত স্টুডিও প্রোগ্রামটার সাথে অন্যান্য হরর শোজ গুলোর আসলে একটু পার্থক্য তো রয়েছে, রাইট? সো যেটা আসলে ভূত স্টুডিওর একদম ডে ওয়ান থেকে, এখানে যেই মানুষগুলো আসেন এরা আসলে কেউ প্রফেশনাল স্টোরি টেলার না, রাইট? এই মানুষগুলো আসলে মানে জাগো এফএম এর লিসেনার, এবং বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, বরিশাল থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের বন্ধুরা এখানে আসেন তাদের ঘটনাগুলো বলবার জন্য। এখন আমার সামনে যে এই মানুষটা এখানে রয়েছেন, তিনিও কিন্তু ঢাকার বাইরে থেকে এখানে এসেছেন তার ঘটনাগুলো বলতে। একইভাবে যদিও আপনি আপনার ঘটনাগুলো বলতে চান, যদি আপনার মনে হয় যে আপনি ফুল স্টুডিওতে ঘটনাগুলো শেয়ার করবেন, ইমেইল পাঠানোর বা লিখে পাঠানোর কোনো প্রসেস নাই, শুধুমাত্র জাগো এফএম 94.4 এর ঢাকা যে স্টুডিও, এই স্টুডিওতে এসেই আপনি ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আগে তো রেজিস্ট্রেশনটা করুন, তারপর ওভার ফোন আমরা কথাবার্তা বলে ঠিক করে নিব যে কোন এপিসোডে আপনি আসছেন ঘটনাগুলো বলতে। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন শুধুমাত্র তারা করবেন যারা আগামী পর্বে এখানে এসে ঘটনাগুলো বলবেন। তো এটা কিন্তু একটা বিগেস্ট চান্স আমি বলবো, বিকজ আপনার পছন্দের রেডিও স্টেশন যেটা আপনি শুনছেন বা আপনি শুধু দেখছেন, সেখানে এসে এই হট সিটে বসে আপনার ঘটনাগুলো আপনি শেয়ার করবেন এবং আপনার প্রিয় মানুষগুলো আপনাকে দেখবে বা অন্যান্য লিসেনার যারা তারা আপনাকে এনজয় করবে, শুনতে পারবে বা দেখতে পারবে। এনিওয়েজ, আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাব তার সর্বশেষ ঘটনাটা শুনতে। জাহাঙ্গীর ভাই, এটা কোথাকার? এটা কি
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা? যেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে। তো আমার ছোট ভাইটা অনেক সুন্দর ছিল, তার দিকে যে কোনো মানুষ তাকাইলে মনে হয় যে তার প্রেমে পড়ে গেছে, এরকম এত সুন্দর ছিল। তো ছোট ভাইয়ের বয়স যখন 7 বছর, ছোট ভাইটা তখন গ্রামে, আমিও গ্রামেই থাকি, তো ছোট ভাইটা আম টুকানোর জন্য যাইত, যেমন আম টুকাইতে যা ওই গ্রামে সবাই প্রতিযোগিতা থাকে যে আমি আম টুকাবো, আমি বেশি আনবো, আমি আগে যাব, এরকম। তো একদিন ওই ছোট ভাই আম টুকাইতে যাবে, খেয়ালও করে নাই যে ফজর আজানের আগে চলে যাইতেছে। তো ফজর আজানের আগেই বের হয়ে গেছে, আনুমানিক 3:30-3 বাজে বাসা থেকে বের হয়ে গেছে আম টুকানোর জন্য। তো আম টুকাইতে গেছে যে এমন একটা গাছের মধ্যে গেছে যেটার চারপাশে ভাড়ঝাড়, তারপরে আপনার পাহাড়ি এলাকা, একটু উঁচু ডালু জমি, আনারস বাগান, তারপরে একটু ঝোপঝাড় বেশি। তো এইটার মধ্যে খুব কম আম ধরে, যে অল্প কিছু আম ধরে কিন্তু অনেক বড় বড় আম ধরে। তো আম গেছে টুকাইতে, ওইখানে এমন একটা আম পাইছে, পাইছে বললে ভুল, এটা তাকে দিছে একটা পরি, তাকে আমটা দিছে। তো আমটা দেওয়ার পর সে আমটা নিয়ে আসছে, আইনা আমটা নিয়ে আবার শুয়া পড়ছে, আর কোনো আম আনে নাই, একটাই আম টুকাই আনছে। তো সকালবেলা আমার মাকে বলল যে মা এটা তুমি একা খাবা, আমার মা আমটা রেখে দিচ্ছে খাইনি। তো এইভাবে 2 দিন পার হয়ে গেছে, 2 দিন যাওয়ার পর আমটা সবাইকে কাইটে আমার মা কি করলো, সবাইকে দিল। এখন ছোট ভাই একটু বিশাল রাগ হয়ে গেল, এই আম কেন সবাইকে দেওয়া হয়েছে, আমটা দিছি শুধু মা একা খাবে, কেন সবাইকে দেওয়া হইল। বিশাল রাগারাগি ঝগড়া ঝাটি, মনে হইতেছে একবারে পুরো তছনছ করে হলাইতেছে ঘর বাড়ি। তো এক পর্যায়ে মা বুঝাইতে 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 বুঝ মানি না, ও ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে গিয়ে ওরে আর খুঁজা পাই না, ওই গিয়ে দেখি খুঁজতে 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 ওই আম গাছের নিচে। তো অনেক বুঝাইয়া টুজাইয়া বুঝাইয়া শোনাইয়া ভাই আমার মা গিয়ে বাবা শোনা ডাইকা ওরে আনলো। আনার পরে ওর একটা কথাই সরাইতে পারে না, আম কেন একা খাইলা না, সবাইকে কেন দিলা। তো বুঝাইল যে আসলে মা তো, মা তো সবাইকে দিয়ে খাইতে চা। তো ও কি করলো, ঠান্ডা মাথায় শুয়ে রয়েছে, ঘুমাই গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে আর আম টুকাইতে যায় না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা, বাড়ির পিছনে একটা গাব গাছ ছিল, গাব গাছের গোড়ায় এসে বসা, উপরের দিকে তাকায় কার সাথে যেন কথা বলতেছে। এখন সবাই শুধু তার দিকে তাকায় আর দেখে, কার লগে কথা কয়। তো ওইখান থেকে ওরে বোঝায় টুজায় নিয়ে আসলো, ছোট মানুষ। তারপরে একদিন নিয়ে আসলো, নিয়ে আসার পরে তারপরে কিছুদিন পরে হঠাৎ বৃষ্টি আসলো, ও ঘর থেকে এই কাঁথা নিয়ে আইসা বৃষ্টির মধ্যে শুয়া পড়লো, ওর ওই জায়গায় ভালো লাগে। তো হঠাৎ করে একদিন ওই তালগাছের আগায় গিয়ে বসে রইল, কিন্তু কিভাবে উঠতেছে কিভাবে নামতেছে কিছুই না, খুঁজা পাওয়া যাচ্ছে না, আবার চলে আসতেছে। তো আমার মা আমরা সবাই খুব চিন্তিত হয়ে গেলাম। তো এই ট্রিটমেন্ট করতে গিয়েও কাউকে কারোরই সাহায্য সহযোগিতা, যত ধরনের হুজুর আছেন সবাই চেষ্টা চালাইতেছে, কিন্তু কোন রকম ভাবে তাকে সুস্থ করতে পারতাছি না। তো একদিন প্রায় এরকম ভাবে প্রায় বছরখানেক চলে গেল। বছরখানেক চলে যাওয়ার পরে একদিন আমি তখন ঢাকায় চলে আসছি, তো আমার মা খবর পাঠাইল তার আমার ছোট ভাইয়ের শরীর ভালো না বা পাগলামি বেশি করতেছে, তোমরা বাড়িতে আসো। বাড়িতে গেলাম, ওই এক বছর পরেও ওই আম কেন একা খাইল না, সে একা কেন খাইল না সেই কথা উঠায় বসছে। তারপরে বুঝাইতে 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 বুঝ মানেই না। তো এক পর্যায়ে আমরা দেখতেছি যে ঘরের ফার্নিচার ভাঙচুর শুরু করবে এমন অবস্থা, তখন আমরা সবাই মিলিতভাবে ওরে একটু আটকানোর চেষ্টা করলাম, সবাই ধরলাম। ধরার পরে এত শক্তি এই সাত আট বছরের ছেলের, আমরা চার পাঁচজনকে ছিটকে মেরা ফালাইয়া দিল, ফালাইয়া দিয়ে গড়তে বেরিয়ে গেল। গড়তে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমরা বাইরে এলাম, বাইরে দেখি ও নাই, ও নাই নাই, পুরা গ্রামের পুরা আনাচে একানাচে সবাই খোঁজাখুঁজি করতে 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 পরের দিন আবার ঘরের ভিতরে চলে আসলো। তো যেখানেই যা নিজে নিজে কথা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষে ভয় পা। তো এক সময় দেখা গেছে আমিও ভয় পাওয়া শুরু করলাম, আমার মা ভয় পাওয়া শুরু করলো, আমার বাবা ভয় পাওয়া শুরু করলো, কি না কি করে ফেলা এত শক্তি। তো একদিন আমার চাচা, দূর সম্পর্কের চাচা, তো উনি আর এরকম পাগলামি দেখে একটা বেত দিয়ে একটা বাড়ি দিল, বেত দিয়ে বাড়ি দিছে, পরে চাচাকে একটা ধাক্কা দিছে, চাচা মনে হয় পনেরো থেকে বিশ হাত দূরে গিয়ে পড়ছে উল্টায়া। তো চাচা আবার এটা আবার মাইন্ডে নিছে, মাইন্ডে নিয়ে কি করলো আবার লাঠি দিয়া কতক্ষণ পিঠাইল। তো তখন আমাদের খারাপ লাগছে যে আমার ভাইটাকে এভাবে মারছে। তারপরে আমরা তো খুব কষ্ট করতেছি আমার ভাইটাকে নিয়ে, এত যন্ত্রণা পাইতেছি, এত ইয়ে পাইতেছি, যত হুজুরের কাছে যাচ্ছি কোন হুজুর কোনো সুরাহা দিতে পারে না, তো সুরাহা দিতে পারে না। তারপরে নিয়ে গেল আরেকজনের কাছে, এক হিন্দু কবিরাজের কাছে। তো উনি যাওয়ার পরে উনি ট্রিটমেন্ট শুরু করবে, এই সময় উনার একটা খাসি ছাগল ছিল, খাসি ছাগলটারে একবারে হাত দিয়া ধইরা গলার মধ্যে চিপা দিয়া ধরছে, ধরার পরে খাসি ছাগলটা জায়গায় মারা গেছে। পরে উনিও চিকিৎসা বন্ধ করে দিল যে আমি পারবো না। এখন তো আমরা তখন খুব কষ্ট পড়ে গেলাম যে এইরকম হইতেছে, আমার ছোট ভাইটা তো আসলেই অনেক চেহারাও নষ্ট হয়ে যেতেছে, কালো হয়ে যেতেছে, এত সুন্দর ভাই। তো সবাই আতঙ্কিত, সবাইকে ভয় দেখা, যখন খাওয়া শুরু করে তখন এক কেজি চাউল ওর কাছে কিছুই না, আর যখন খায় না, না খায় সারাদিন রাত চব্বিশ ঘন্টা। তো যখন খাওয়া শুরু করে তখন দেখলে যে কোনো মানুষ ইচ্ছা মতো ভয় পাবে, মানে এত খাবার খায় যে ওর খাবার কই যা, যে এই জিনিস দেখলে এত ভয় লাগে যে পুরা পাতিল প্লেটে বাড়াবাড়ি নাই, তো পাতিলের মধ্যে ঢাইলা খাওয়া শুরু করলো। তো বয়স তখন সাত আট বছরের বাচ্চা, খাওয়া শুরু করলে এক কেজি দেড় কেজি চাউলের ভাত খায় বালা। তো এটা নিয়েও আর একটু টেনশনে পড়ে গেল। তো আমার মা খুব ভয় পাইতেছে যে ওরে কি করবে, রাত্রেবেলা ঘুমাইলে সবাই ঘুমাই খাটের উপরে বা ফ্লোরে, ও ঘুমাইল মেঝেতে, ঘরের যে মেজ থাকে ওই মেঝেতে। তো ওইখান থেকে মাঝে মধ্যে মনে হয় যে পড়া যাইতেছে, আবার ডাইকা নামাইতে পারে না, এত যন্ত্রণার মধ্যে পড়ছে। তো রাঙ্গামাটি থেকে একজন হুজুরকে আনা হয়েছে, কবিরাজ। তো ওনাকে আনার পরে উনি ট্রিটমেন্ট শুরু করলো। তো উনি ট্রিটমেন্ট শুরু করার পরে ওনাকেও আঘাত করছে। তো উনি ট্রিটমেন্ট শুরু করার পরের প্রথম দিন কিছু বলে নাই, তার পরের দিন ওরে আঘাত করছে কবিরাজকে। কবিরাজকে আঘাত করার পর কবিরাজ একটু রাগান্বিত হয়েছে, তো বলল যে আমি তোর শেষ দেখেই ছাড়ব। পরে কবিরাজ টানা 40 দিন তার চিকিৎসা করল। 40 দিন পর কবিরাজ আমাদেরকে জানাইল যে তার উপর একটা পরীতে আছর করা ছিল, যে আমটা দিয়েছিল সে আমটা পরি তাকে দিয়েছিল, হয় ও খাইতে হবে আর না হয় ওর মা খাবে। তার আমার মা যখন সবাইকে দিয়ে দিচ্ছে, যার জন্য একেবারে ওর মাথায় গিয়ে ভর করে বসছে যে আমটা কেন সবাইকে দিল, এটার জন্য পরি রাগান্বিত হইয়া এই ক্ষতিগুলা করছে। মোটামুটি আমার ছোট ভাইটা আজকে প্রায় 25 বছর হয়ে গেছে, তো এখন পর্যন্ত আমার ছোট ভাইটা আম খায় না। তার বিয়ে শাদী করছে, সন্তানাদি হয়েছে, আল্লাহর মতে সুস্থ আছে, কিন্তু এখন পর্যন্ত আমার ছোট ভাইটা এই 20-25 বছরের ভিতরে একটা আমও খায়নি। অথচ আমাদের অনেকগুলা গাছ, আম গাছ এখনো আমাদের বাসায় আম দিয়ে যায়, কিন্তু আম খায় না। অনেক কোন রকম ভাবে আম খাওয়াইতে পারি না,
একটা পুরনো ট্রমা তাকে এখনো হচ্ছে।
এখনো আম দেখলেই মনে হয় যে ওর শেষ, ও আম পাইরা দিব সবাইকে, খাইতে পাওয়া খাইব না।
জাহাঙ্গীর ভাই, অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং ভালোবাসা আপনাকে, যে এত ব্যস্ততার মাঝেও যে আপনি সময় করে আমাদেরকে এখানে সময় দিয়েছেন। খুব ভালো থাকবেন আপনি।
জি ইনশাল্লাহ, আমার জন্য দোয়া
করুন। আবারও কোনো না কোনো একটা এপিসোডে দেখা হয়ে গেলে
ইনশাল্লাহ। আসলে সময়ের অভাবে আমার কাছে আরো অনেকগুলো ঘটনা
আমরা শুনবো, আমরা ইনশাল্লাহ অন্য কোনো একটা এপিসোডে
ইনশাল্লাহ।
আমরা জাহাঙ্গীর ভাইকে বিদায় দিব এবং চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। ডেফিনেটলি আপনি শুনছেন জাগো এফএম 94.4। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপর যে গেস্ট আসছেন তিনি তৃতীয় অতিথি, তারপর যিনি আসবেন তিনি চতুর্থ অতিথি, সঙ্গেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning a twist hero prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পকোড়া।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, এবং আপনি শুনছেন দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4। ঢাকাতে, কুমিল্লাতে, চিটাগং সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি আমাদেরকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন। অনেকেই টেক্সট করছেন এবং কমেন্ট করছেন, অবশ্যই আমরা টেক্সট অ্যান্ড কমেন্টগুলো নিব। বাট তার আগে যেটা বলছি, নেক্সট এপিসোড রাইট, তো নেক্সট এপিসোডে কিন্তু আপনার সাথে যদি আড্ডাটা না হয়, আপনার সাথে আড্ডাটা না হলে কিন্তু ভীষণ রকম খারাপ লাগবে রাইট। তো তার জন্য রেজিস্ট্রেশনটা করতে হবে RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। মৌমিতা জাহান আছেন আমাদের সাথে, বলছেন কখনো সিরিয়াস ভাবে এই ঘটনাগুলো শুনি নাই, বাট আজকের ঘটনাগুলো শুনে খুব ভয় লাগছে। বাসায় অনেকদিন পর আজকে একা, বাবা মা ঢাকার বাইরে এবং শুনছি তোমাদেরকে। তাসলিম যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে, নুসাইবা আছেন দেখতে পাচ্ছি, ফারজান আমিম তিনি আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, ঈশ্বরদি থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে আয়ুব ভাই, এবং তিনি শুনছেন এবং বলছেন যে ভাইয়া আমিও আসবো কোন একটা এপিসোডে অবশ্যই। তো আমরা এক এক করে বেশ কিছু ঘটনা কিন্তু শুনছিলাম দুজন গেস্টের কাছ থেকে, তৃতীয় অতিথিকে আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন কানু।
জি জামাল উদ্দিন ভাই, আপনার বাসা বা কোত্থেকে এসছেন আপনি?
আমি আসছি ফরিদপুর জেলা কোতোয়ালি থানার পাশ থেকে। আমার মূলত বাসা হলো ফরিদপুর পৌর শ্মশানঘাটে, আগের বাড়িটাই আমার।
আচ্ছা, অম্বিকাপুর শ্মশানে।
অম্বিকাপুর শ্মশানঘাট,
অম্বিকাপুর শ্মশানের ঘটনা কিন্তু যারা জাগো এফএম শোনেন খুব ভালো করে কিন্তু কিছু ঘটনা আমরা জানি, যে অম্বিকাপুর শ্মশানের ঘটনা কিন্তু আমরা এর আগেও শুনেছি রাইট। তো সেই জায়গার একজন মানুষ কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমি শিওর ফরিদপুর থেকে অসংখ্য মানুষ এই মুহূর্তে দেখছেন, যেহেতু জামাল ভাই এসছেন আজকে, তো তিনি অলরেডি তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলে এসছেন যে আজকে আমি জাগো এফএম এ যাচ্ছি, আজকে আমার এই পর্বটা তোমরা মিস করবা না। এনিওয়েজ, জামাল ভাইয়ের কাছ থেকে আমরা এক এক করে বেশ কিছু ঘটনা শুনবো। জামাল ভাই, প্রথম কোন ঘটনাটা শুনছি বা কোথাকার ঘটনা?
আমি প্রথমে যে ঘটনাটা বলবো, আমি তখন এসএসসি ক্যান্ডিডেট 1985 সাল, তখন নদী ঘাট, রাস্তাঘাট বেশ পানি হইতো, নদীতে অনেক পানি হইতো। তো ওই সময় আমার বাড়ির পাশে সজনঘাটের পাশে আর একটা চাচাতো ভাই, ওই বিয়ের অনুষ্ঠান মানে ওই উপলক্ষে তার ছোট ভাই আর আমাকে রাত্রে বলল কি, এই ফুপু বাসায় তুমি দাওয়াতটা দিয়ে আসো আমার ছোট ভাইকে নিয়ে। তো আমি তার ছোট ভাইয়ের সাথে, তখন রাস্তাঘাট তো ভালো ছিল না, রিক্সা গাড়ি অটো ছিল না, বিদ্যুতের সমস্যা ছিল, কাঁচা রাস্তাই ছিল। তো আমি আমার সেই ছোট ভাইয়ের সাথে রক্ত গরম চলে গেলাম সন্ধ্যার পরে, সাইকেল চালাইতে চালাইতে আস্তে আস্তে চর কমলাপুর ঘাট নামে একটা জায়গা আছে, এখন ব্রিজ হয়েছে, তখন সেই নদীতে আপনার ওই রশি দিয়ে বাঁধা থাকতো, নৌকা টাইনে ওই রশিতে টাইনে টাইনে আপনার যেতে হতো। যেতে যেতে আমাদের রাত নয়টা হয়ে গেল, নয়টা হয়ে গেলে আমরা যে বাসায় গেলাম সেই বাসায় দাওয়াত দিয়ে তখন তাড়াতাড়ি করার জন্য আমরা আর একটা রোড দিয়ে মানে ফিরব। ওইটা হলো ওইখানে তখন ফরিদপুরে যে নদী গবেষণা ইনস্টিটিউট হয়েছে না, এখন ওই ইনস্টিটিউটে ওই কাজ মানে করতেছে, ওই ডিজার করে ভরতেছে। তো খাল তো ভিতর দিয়ে আমরা দুই ভাই আস্তে আস্তে আসতেছি, কোন দোকানপাট মানে কোন লোকজন নাই, ওইখান পাশ দিয়ে কুসুর খেয়াতি খেত, এক পাশে ধান খেত। তো হাঁটতে হাঁটতে দশ পনেরো মিনিটের মধ্যে একটা জায়গা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওই নদী গবেষণার মধ্যে ক্যানেল ছিল একটা, সেই ক্যানেলে দিকে ওইটুক না এমে পার হইতে হবে আমাদের। তখন ক্যানেলের ওখানে আসার পরেই কুকুরের আওয়াজ পেলাম পিছন থেকে ঘে ঘে করে। তো আমি ভাবছি কোন কুকুর, তো আমি তারপরে ওই ক্যানেল ঢালু, তখন তো মোবাইল নাই, আলো নাই, অন্ধকার, অনুমানেই নামতেছি। নামার পরে দেখি একটু পানি খিসখিস করতেছে, পানির ওইখানে দেখি দেখতেছি আমি তাকাইয়া যে এমন সত্তর আশি হাত লম্বা লোক দাঁড়ানো। আমি উপরের দিক তাকাইছি খালি সাদা ধবধবা দেখা যায়। তো আমার এলো এত ভয় লাগছে ভাই, আমি ভয়ে দৌড় দেয় পিছনের দিকে চলে আসি। আমার ওই ছোট ভাই বোঝে না, আমি বললো যে কি হয়েছে ভাই, তা আমি বললাম ভাই দৌড় দাও পিছনে। দৌড়তে দৌড়তে আমরা গ্রামের আর একটা বাসায় ঢুকে গেলাম। ঢুকে গেলে সে এলাকার লোকজন ভাবছে যে এরা বোধ হয় চোর টোর চুরি করতে আসছে, আর কুকুরও ঘেউ ঘেউ করে আমাদের পিছিয়ে আসতেছে। পরে ওই বাসায় গেলে আমি বললাম যে আমি মির্ধা বাড়িতে গেছিলাম বিয়ের দাওয়াত দিতে। তখন মির্ধার নাম বললাম, নাম বলার পরে তননরা বললো কই যে তুমি তো এই রোডে ঢুকছো কে, তুমি জানো না এই রোডে গতকাল একটা লাশ পাইছো ওই খালের মধ্যে। তো আমি আমি তো জানি না, আমি তো সবসময় আসিনি এখানে, তো হঠাৎ করে দাওয়াত দিতে আসছিলাম। তো ওই বললো যে গতকাল যে লাশটা পাইছে জানো, ওই লাশটার বৈঠাখালি বাড়ি ওই লোকটার, হ্যাঁ, তো এইখানে আসলে কেউ ফিরে যেতে পারে না। তারপরে ওনরা আমাদের হেরিকেন দিয়ে কিছু পথ আগায় দিয়ে গেল খেয়াঘাটের কাছে। ওই খেয়াঘাটের কাছে আগায় দিয়ে আমাদের উনি ওনরা চলে গেল, বলে যে এখন কিছুক্ষণ পর খেয়াটা আসবে, খেয়াটা আপনি চলে যান। আমরা আবার হাঁটতে হাঁটতে ওই খেয়াঘাটের পাশে একটা বাজার আছে, ওই যে দাঁড়াইলাম ওইখানে এসে ইয়া করে। তো দাঁড়ানোর পরে ওই যে খেয়াঘাটের অপেক্ষা করতেছি, ওইখানে দেখি একটা লোক মানে চাদর মাদর গায়ে দিয়ে ওই পানির মধ্যে মনে হয় জুতা স্যান্ডেল এরকম ধুচ্ছে। তো আমরা জিজ্ঞেস করতেছি কে কে ভাই, আপনার নামটা বলেন কে, আপনি কি উপার যাবেন, বলে না। এর মধ্যে মানে উনি মানে কোনো প্রশ্নের উত্তরই দেয় না, একবার এদিকে তাকায় আবার ওই দুইতে থাকে। এর মধ্যে আমরা চিৎকার করে ওই খেয়াল আর ডাকছি, ডাকার পরে তো ওই খেয়াল আসছে, খেয়াল আসলে আমরা উঠে গেছি। উঠে গেলে পরে নৌকায় উঠছি, তা ওনারা বলতেছি আপনি উঠবেন না, তাকাই দিয়ে ওই লোকটা আর ওইখানে নাই। তা আমি খেয়ালের বাইরে বললাম যে ভাই আর একজন লোক তো ছিল এখানে, এতক্ষণ সে স্যান্ডেল মনে হয় কাদা লাগা ছিল ধুইছে উনি। তো বলল যে কি বলেন ভাই, এখানে লোক থাকলে আরেকজন উঠবে না, হ্যাঁ, আপনাদের বাসা কোথায়? আমি বললাম যে আমাদের বাসা তো অম্বিকাপুর। তো বললো যে ভাই আপনি অল্পের জন্য বেঁচে গেছেন, আপনি যে লোকের পাল্লায় পড়ছিলেন, যেটার পাল্লায় পড়ছিলেন, ওরা কিন্তু পানির মধ্যে মানুষ গেড়ে ফেলে। হ্যাঁ, এরকম প্রায় হওয়ার ঘটনা ঘটে। তারপরে ওই খেলাওয়ালা উনি আমাদের পার করে দিল, পার করে দিলে আমরা সাইকেল নিয়ে আস্তে আস্তে রওনা দিয়ে আস্তে আস্তে আমাদের বাসার দিকে গেলাম। বাসার দিকে গেলে পরে ওই আমার দাদি তখন আমাদেরকে বললো যে কি হয়েছে। তা আমি গেলাম যে দাদি এই ঘটনা, এরকম এরকম লোক পড়ছে আমাদের সামনে। তা বললো যে তুমি তো আজকে অল্পের জন্য বেঁচে গেছো, চলো তোমারে গোসল করাইতে নিয়ে যাই, পানি গরম দিচ্ছে অলরেডি, গোসল করাবে। তা আমি এর ফাঁকে গেছি বাইরে প্রস্রাব করে। তখন তো ধরেন আমাদের বাড়ি কাঁচা পায়খানা, সত্যি কথা বলতে কি বাইরে আমাদের বাথরুম ছিল, ওই গেছি আমাদের ওই যেখানে কাঁচা পায়খানা ওইখানে আবার একটা বাঁশের ঝাড় আছে, তো ওইখানে গেলে ওই বাঁশ গুলি করছে কি হচ্ছে না, একেবারে সবগুলো বাঁশ একেবারে মানে যেরকম মানুষ ঠাস করে শুয়ে পড়ে আমার সামনে ওইভাবে এসে বাঁশ গুলি শুয়ে পড়লো। ওইখান থেকে আমি আবার দিলাম দৌড়, দৌড় দেয় আবার দাদির কাছে আসি, বলে কি হয়েছে। আমি বললাম যে বাঁশ গুলে সব আছে আমার সামনে শুয়ে পড়ছে, সব সার করে শব্দ হয়ে যায়। হ্যাঁ, তখন দাদি কয়ে তোর পিছে তো এখনো ইয়ে ওটা সরে নাই, তো বড় বিপদ। তো আমাদের বাসায় একজন মাওলানা স্যার থাকতেন, মানে আমাদের আরবি পড়াইতেন, আমরা ছোট স্যার বলে ডাকতাম। তো উনি ওই রাতে ঝাড়াফোড়া করলো, আমার দাদিও অনেক কিছু জানতো বুঝছেন। ওই দাদি আবার ওই মনে করেন যে আমাকে সেই রাত্রে গরম পানি দিয়ে গোসল টোসল করাইলো, করানোর পরে তারপর দিনকে আমার প্রচন্ড জ্বর, গাও গত ব্যথা। হ্যাঁ, পরে ডাক্তার দেখেছি, ডাক্তারে কিছু করতে পারে না। তারপরে আমার এইরকম ধন প্রায় এক দেড় মাসের ভাবে আমি ভুগতেছি। পরে আমাকে একটা ওই জিন হুজুর নামে একটা হুজুর আছে বুঝছেন, ওইখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই হুজুর আমাকে ঝাড়লো এবং ওনার এরকম একটা অন্ধকার রুমের মধ্যে আমাকে নিয়ে তো ওই ঘরের মধ্যে কথা বলাইলো। ওই যখন জিনটা আসে ঘরটা কাঁপে উঠলো বুঝছেন। ওই হুজুরের নাম হলো মহিউদ্দিন হুজুর, আপনার নাম শুনে থাকবেন, ওনার কাছে অনেকেই দেশের বাইরে থেকে আসে ওই জিনের ইসের জন্য। পরে উনি ওই ট্রিটমেন্ট করার পরে মোটামুটি ওনার ট্রিটমেন্ট থাকার পরে আমি বেশ কিছুদিন মানে সুস্থ। ওই সময় আমি ওই কারণে আমার একটা বছর ওই ইয়ার লস হয়ে গেছে, মানে সেবার আমি চারটে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে পারিনি। এটা হলো আমার এই প্রথম ঘটনা।
ওকে, আমরা আসবো আপনার কাছে আবার, আমরা দ্বিতীয় ঘটনাটা শুনতে আসবো এবং ফরিদপুরের বেশ কিছু ঘটনা আমরা আজকে শুনবো ব্যাক টু ব্যাক আমাদের তৃতীয় যিনি গেস্ট রয়েছেন তার কাছ থেকে। বাট তার আগে যেটা বলছি, ভূত স্টুডিওতে কিন্তু এই ধরনের ঘটনাই হয়ে থাকে, একটু প্যারানোমাল, একটু অদ্ভুত, যেটা কোনো লজিক হয়তো বা ব্যাখ্যা বা কারণ আপনি খুঁজতে গেলে হয়তো বা সহজে আমরা পাবো না, রাইট? এবং আমাদের সাথে প্রিয়া বলছেন, একবার আমি খুলনাতে চাকরির সুবাদে যখন ছিলাম বাসায় বেশ কিছু ঘটনা ফেস করেছিলাম, সেই ঘটনাগুলো এখনো মনে পড়লে বেশ ভয় লাগে। আমি আসতে চাই পরের পর্বে, প্লিজ মোস্ট ওয়েলকাম। সো আপনি নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটাই, নাম্বারটা হচ্ছে 26969। আবার বলছি, পরবর্তী পর্বে যদি আপনি আসতে চান, আপনার ঘটনাগুলো বলতে চান, খুবই সহজ একটা ব্যাপার, RBS, তারপর আপনার নাম লিখতে হবে, তারপর আপনার লোকেশন এবং প্রফেশন লিখে সেন্ড করবেন 26969 নাম্বারে। চলুন আমরা জামাল ভাইয়ের কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটা শুনি। এটা কোথাকার ঘটনা ভাইয়া?
এইটা হলো এই দ্বিতীয় গল্পটা বলতেছি। তখন আমার আমি 86 এসে আবার SSC পরীক্ষা দিলাম, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে।
আচ্ছা,
পরীক্ষা SSC শেষ হলে আমরা তিন বন্ধু, একজন আছে আমার ফ্রেন্ড ডাক্তার ইলিয়াস, আর একজন আছে খালিদ, ওকে চলচ্চিত্র অভিনয় করে জাম্বু, জুনিয়র জাম্বু বলে ওকে।
আচ্ছা,
তো ওই ওদের সাথে আসলাম সিনেমা দেখব। তো রাত 12টার শো হলে আমরা 9টার শো হলে দেখব, 12টায় শেষ হবে। কিন্তু ওই দিন ছিল এক টিকিটে দুইটা ছবি, তো দুইটা ছবি ছিল, তো এই 12টায় একটা ছবি শেষ হওয়ার পরেই আর একটা ছবি শুরু হলো। তো আমাদের রাত বেজে গেল তিনটা, তখন রিক্সা পায় না কিছু পায় না, মনে করেন যে আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে মনে করেন যে সিনেমা হল 4 কিলো দূরে মিনিমাম, তো হাঁটতে হাঁটতে আমরা আলিপুর কবরস্থান আছে বুঝছেন, সর্বপ্রথম ওই কবরস্থানের কাছেই যখন আসলাম দেখি রাস্তার উপর দিয়ে খালি চোখ জ্বলতেছে শিয়ালের বুঝছেন, ওইগুলো কিন্তু শিয়াল অরিজিনাল শিয়াল, তো ভয় পাইতেছি আমরা, তো তখন কেবল এসেছে পরীক্ষা দিছি ভয় পাইতেছি, তা আমরা তিনজনে তিনটে ওইখানে একজন লোক খড়ি ব্যস্ত তিনটে খড়ি হাতে নিয়ে আস্তে আস্তে হাইটা গুরুস্থান পার হয়ে গেলাম, পার হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম ওই সামনে আগে যে কিলোখানিক আগে যে একটা রেল রাস্তা পরে, রেল রাস্তাতে ভাবলাম যে এই রাস্তাটা আমাদের সহজ হয় একটু কম হয় পথ ওই অম্বিকাপুর বাজারে যাইতে, তো ওই কম হয় পথ ওই রাস্তাতে হাঁটতে হাঁটতে আগায় যাইতেছি, তো রেল রাস্তার একটা জায়গা ওই ছিল ওই জায়গাটার নাম হলো পৈঠা, ওই জায়গাটা পৈঠা, ওইখানে আপনার এমন কোন দিন নাই যে মানুষ মানে গলায় মানে ইচ্ছা করে মানে মারা যায় গলা কেটে মারা যায় ইচ্ছা করেই, ওইখানে এত আলো লাফালাফি করে এক জায়গাতে আলো আরেক জায়গা যায় আরেক জায়গাতে আলো আরেক জায়গা যায় আরেক জায়গা যায় এইভাবে করতেছে, আমরা অনেকক্ষণ দাঁড়াই রইলাম, তারপরে ওই ডক্টর ইলিয়াস আবার একটু ইসলামিক মাইন্ডের ও বলতেছে যে যে যা জানো সুরা কালাম, তো আমি আবার ছোটবেলা কোরআন শরীফ পড়তাম বুঝছেন, তো যা জানতাম তাই পুরে পুরে চোখ বুঝে বুঝে ওইখান থেকে পার হয়ে আসলাম, পার হয়ে আসলি আস্তে আস্তে চলে আসলাম 2-3 মিনিটের পরেই আমরা অম্বিকাপুর বাজারে, তো ওদের বাড়িটা হলো বাজারের সাথে, দুই বন্ধুর বাড়ি বাজারের সাথে, ওরা দুই দিক দুজন চলে গেল, তা আমাকে তো শ্মশানঘাট পর্যন্ত যাইতে হবে বুঝছেন,
জি
একা রাস্তা, তারপরে রাস্তা এলো একাবারে মনে করেন যে কাদামাটির রাস্তা, ওই সময় পাকা তো ইটু ফেলানো ছিল না কাঁচা রাস্তা, আমি হাঁটতে হাঁটতে এক লাখ আগাইতেছি, তো আগালে ওই শ্মশানঘাটে যাওয়ার আগে যে মোড়ে আমাদের হলো বাড়ি, ওই দেখি কি শ্মশানের ভিতর থেকে ওই রোড দিয়ে একটা লোক আপনার মানে সাদা পাগড়ি পরা আর সাদা একটা ঘোড়া নিয়ে আমার দিকে ছুটে আসতেছে, তো আমি দূর সাথে একটা প্রাইমারি স্কুল ছিল প্রাইমারি স্কুলের পাশে পলাইলাম, এইভাবে পলানোর পর তখন চিন্তা করলাম আমি তো বাসায় যাইতে হবে, রাত প্রায় 4টা বেজে ভোর 4টা বেজে গেছে বুঝছেন, এইভাবে করে করে আমি একবার আগাই একবার পিছাই, এইভাবে করে দেখি যে যখনই বেই তখনই দিয়ে আবার আসে, তারপরে 3-4 বার এইভাবে বেরোনোর পরে ওই কোথায় যেন একটা মানে আজানের মতো শব্দ হইল বুঝছেন, শব্দ হওয়ার পরে তারপরে ওটা আমি দেখিনি, তারপরে আমি বাসায় গেছি, বাসায় যে আমাদের তখন কাছারি ঘর, ওই কাছারি ঘরে যাই আমি শুইতাম ওই কাছারি ঘরে, আমি ছাত্র জীবনে পড়াশোনা যখন করতাম ওই ওই ঘরে শুইতাম, তখন তো আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না কিছু ছিল না, তো শোয়ার সাথে আমার একটু ঘুম ঘুম ভাব এসে গেছে মানে সারা রাত জাগা, তো পাট খুরি রইল বেড়া, বেড়ার মধ্যে ভাই আমাকে কি যেন মানে কিছু দিয়ে খুঁচাইতেছে, আমি চিৎকার দিয়ে উঠতেছি, তো কিছুক্ষণ পরে আমি এইভাবে যখনই যে কয়বার শুই সেবার এইভাবে পরে মানে এরকম করে কিছুক্ষণ পরে আমি ভাবলাম কি দেখি তো দরজাটা খুলে, দরজা খুলে দেখি কি আমার দরজার সামনে বিশ্বাস করবেন ওই যে যে বড় একটা সাদা ঘোড়ায় যে লোকটাকে দেখছিলাম ওই লোকটার মতো দাঁড়াই রয়েছে বুঝছেন, আমি মানে আমার তো বেহুশ, আমি তখন আমি ওইটারে মনে করে ধরে চিৎকার দিচ্ছি আব্বা আব্বা, এভাবে চিৎকার দেওয়ার পরে তখন আমার আব্বা মা ঘর থেকে অন্য ঘরতে বেরিয়ে এসে আইসে দেখি আমি একলাই মানে ওইভাবে চিৎকার পারতেছি কিন্তু সেই লোকটা নাই, সেই লোকটা নাই, তখন আমার দাদি জীবিত দাদি আমাকে ওই বলল যে তুই এত রাত কই যাইছিস, দাদি দিদি আবার জানাইনি যে আমি সিনেমা দেখতে গেছি, আমি বললাম যে এই ঘটনা, আবার দাদিরে বলতাম বউ, আমি বললাম বউ এই ঘটনা আমরা সিনেমা দেখতে গেছিলাম ওরা দুইজন তো বাজারের পাশে বাড়ি ওরা থাইমে গেছে, তখন আমার দাদি আমাকে ঘরে নিয়ে যায়, আমি তো অজ্ঞান অবস্থা অজ্ঞানের মতো অবস্থা, তারপরে আমার দাদি ভোরবেলা আমাকে নামাজ টামাজ পড়া সব শেষ হলে বাড়িতে হুজুর আইনে আমাকে পানি পড়া টড়া খাওয়াইলো, দাদিও জ্বাললো। তারপরে দিনকে আমি ওই যে এমন অসুস্থ হয়ে গেলাম, আমার পেটে ব্যথা আর ইম। তখন আমাদের ওই বাড়ির পিছন সাইডে নদীর উপারে একজনের নাম আছে লোকনাথ ব্রহ্মচারী, আপনার বোধহয় নামটা শুনে থাকছেন, লোকনাথ ব্রহ্মচারী। ওই ওনার বাড়ি আমার দাদার খুব আশা দাদা ছিল, আমার দাদিও মানে তার ভক্ত ছিল। তো উনিগুলো করলো কি আমাকে পরের দিন নৌকায় করে মানে জেলেদের নৌকায় পার করে ওই বাসায় নিয়ে গেল। নিয়ে গেলে লোকনাথ ব্রহ্মচারী তখন আমাকে দেখে বলল যে তোমরা তো বোকামি করো, অত রাত্রে চলাফেরা করতে নাই একা, বোকামি করো, তুমি আজকের মতো হয়তো বেঁচে গেছো, এরপরে তুমি আর এই ধরনের কাজ কখনোই বলেও করবে না। তারপরে আমাকে উনি একটা গরম পানি করলো, গরম পানিটা অনেক কিছু পাতা পুঁতে দিয়ে করলো, বুঝছেন, পাতা পুঁতে দিয়ে করে সেইটা দিয়ে আমাকে উনি মানে 20-15 পদের পাতা, পানিটা একেবারে কালো, যে রং মিশালে যেরকম কালো হয়ে যায় ওইরকম কালো হয়ে গেল, সেটাতে আমাকে গোসল করাইলো। বলে যে তোমার এই আজকে করবা, এই মঙ্গলবার করবা, পরের মঙ্গলবার করবা, শনিবার করবা, এইভাবে তুমি 3 সপ্তাহ করবা প্রত্যেকদিন, এবং আমার বাসায় এসে। হ্যাঁ, আর এটা করলাম। তারপরে উনি আমাকে বলল যে শোনো, তুমি যখন এই বাসায় আসছো তোমার সহজে কোনো রোগ বৃদ্ধি হবে না, তুমি অসুস্থ হবে না, তোমার ভিতরে যা ছিল আমি বের করে দিলাম, কিন্তু এই যে তুমি এই বাসায় আসলা, এই বাসাকে কখনো অপবিত্র কিংবা এই বাসার অসম্মান হয় এমন ধরনের কোনো কাজ করবা না, এদের কোনো আচার অনুষ্ঠান হলে তুমি সাহায্য করবা, হেল্প করবা প্রয়োজনে, হ্যাঁ, নাহলে তুমি অনেক বড় বিপদে পড়ে যাবা, আমি চিরদিন থাকবো না, হ্যাঁ, কিন্তু তোমাকে এরা কিন্তু চিরদিন বিরক্ত করবে। তারপর থেকে ওই বাড়িতে আপনার যে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, এই যে মে মাসের বোধ হয় 4 তারিখে অনুষ্ঠানটা একটা আছে, ওই আমি আমার যথাসাধ্য মতো সাহায্য করি এবং অনুষ্ঠানে যাই, হ্যাঁ, কোনো কথাবার্তা আমার বলাইলে আমি বলি। মোটামুটি উনি ওই কালী সাধনটা করে আমার কাছে মানে শ্মশানের যে যে বলে না যে কালী ধরে, বললো যে উনি আবার কালী সাধন জানত, বললো যে ওই শ্মশান ঘাটের ওইটাই তোমাকে এলো পাকড়াইছিল, তুমি আর একটু মানে রাত থাকলে তুমি আর ফিরতে পারতাম না, আজকের মতো তুমি ফিরছো, কিন্তু রাতটা যদি একটু মানে বেশি হইতো মানে ইয়ে হইতো, ওই বোর বোর হয়ে গেছে তো মানে ও আর কাজ করতে পারে না, আর ওটা এক জায়গায় একটু আজানের শব্দের মতো ভাস পাইলে ওর আবার সেটা থাকে না, বলে তুমি ভুলেও কখনো ই করবা না, এই কাজ করবা না, একলা রাত্রে চলাফেরা একা কোনোভাবে করবা না, পারলে সন্ধ্যার পরপর যাবা, ওকে আমি ছাড়াইছি কিন্তু তোমার পিছে কিন্তু আজীবন লেগে থাকবে। হ্যাঁ, তবে আমাদের এই ফ্যামিলির যে মেম্বাররা যতদিন আছে জীবিত এবং আমার বাসায় যতদিন অনুষ্ঠান হবে ততদিন তোমার ক্ষতি করতে পারবে না, তোমার কোনো রোগও হবে না। তারপর থেকে বিশ্বাস করেন আমার কিন্তু কোনো রোগও হয় নাই, হ্যাঁ, ওই কোনো মানে এত বিপদ আপদ গেছে আমার কোনো বিপদ আমাকে ফেলতে পারে নাই, আমি যদি রাত 3টার সময় যাই শ্মশানে যাই আমাকে বিরক্ত করো না, এল অবস্থা ওই লোকটা আমাকে এই এটা করার পরে আমি এখন মোটামুটি আজকে 40 বছর ধরে রোগ মুক্ত,
যাক আলহামদুলিল্লাহ। এবং এটা আপনার সেকেন্ড স্টোরি ছিল, দুটো ঘটনা আমরা শুনছিলাম আমাদের তৃতীয় যিনি অতিথি জামাল ভাই তার কাছ থেকে, এবং ফরিদপুর থেকে তিনি এসেছেন, আছেন আমাদের সাথে অনেকেই, যেমনটা সাজিন বলছেন তিনি আছেন ওদের সাথে এই মুহূর্তে মালিবাগ থেকে তিনি শুনছেন, বাহ চমৎকার। রেহান আছেন ওদের সাথে, তাসবির বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে কুমিল্লা থেকে এবং বলছেন ভূত স্টুডিও বেশ ভালো লাগে এবং কালকে ডিউটি আছে সকালে তবুও শুনছি, আছেন ওদের সাথে এই মুহূর্তে ইফতি, ওকে ইফতি, হ্যালো ইফতি, ইফতি আছেন ওদের সাথে এই মুহূর্তে বাড়িধারা থেকে, বলছেন ভাই একটু আগে যেই গেস্ট গল্প বলে গেছেন ওনার নামটা কি জানতে পারি, জাহাঙ্গীর ভাই এসেছিলেন, ওকে, তো জাহাঙ্গীর ভাই ঘটনাগুলো তার কাছে ভালো লেগেছে, অল রাইট, থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। সো একইভাবে কিন্তু আপনিও নেক্সট এপিসোডে কিন্তু আমাদের সাথে এই হট সিটে বসে এই ঘটনাগুলো শেয়ার করতে পারেন, রাইট? তার জন্য মোবাইলের এস এম এস অপশনে এসে যেটা করতে হবে, টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। ভাইয়া, এখন আমরা কোন ঘটনাটা শুনবো, মানে এটাও কি ফরিদপুরের কোন ঘটনা?
হ্যাঁ, এটা ফরিদপুরের, এবং আমার, আমি যে আগে দুইটা ঘটনা বলছি, এই দুই ঘটনার মধ্যে একেবারে আমার জীবনের সাথে ঘটল। আমি এগুলো বিশ্বাস করতাম না কোনো কালে, কিন্তু আমার সাথে ঘটে যাওয়ার পরে
এখন বিশ্বাস করি,
আমি বিশ্বাস করি।
চলো,
তৃতীয় ঘটনাটা হলো আমার বাড়িতে, মনে করেন শ্মশানঘাটের কাছে। আমি যখন ছোট, আমার মা সন্ধ্যার সময় আমার আম্মা গেছে নদীর ঘাটে পানি আনতে। ওই পানি আনতে গেলে আম্মার কেজন মানে আসছে, আম্মা বাড়ি এসে কাঁপতেছে, পানি পানি কলসি ফেলে দিয়ে ওই কাঁপতেছে। তো ওইভাবে কাঁপলে তখন আমার ওই যে দাদা দাদি সবাই জীবিত ছিল, চাচারা, তখন ওই সময় ওই ফকির টকির আইনে ঝাড়াইলো। ঝাড়ানোর পরে আম্মা আপাতত ঠিক হলো, পরে আবার ডাক্তারও ডাকা হলো, ডাক্তার একটা ইঞ্জেকশন দিলে ঘুমাইলো। কিন্তু আমার দাদার রাত্রে আবার মাছ মারার খুব শখ ছিল, বুঝছেন? সারা রাত জেগে উনি মাছ মারতেন। আপনারা দেখছেন নদীর মধ্যে যে একের সম্পূর্ণ নদী বাঁশ দিয়ে বাইতে যে ইয়ে দেয়, তা আমার বাসার সামনে শ্মশানের সাথে ওইভাবে ওই নদী বাইতে আমরা ওই বাঁধ দিতাম। তো দাদার সাথে আমি গেছি, দাদা ওই মাছ যেখানে আমরা ধরি ওই ধরার ওইখানে ওই কিনারে ওই একজন থাকার এবং বসে থাকা লোক থাকতে হয়, বুঝছেন? ওই মাছ যখন থাকে উপরে জাল পাতা থাকে পরে, তো আমার দাদা বলতে চাই ওঠো ওঠো। আমি কি হয়েছে? দেখ, সোনার নৌকা পবনের বৈঠা যাইতেছে। আমার দাদা দেখছে, দাদা দেখার পরে সারা রাত পর ভোর হয়ে গেল। এটা দাদা দেখে বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে আমি সাথে গেলাম। তো ওই দিনকে ভোরবেলা, আপনারা জানেন কিনা, আগে নদীতে কিন্তু মাছ গড়াইতো একলাই, ভোরবেলা এইভাবে মাছ একলাই নদী থেকে লাফাই লাফাই উঠতে লাগলো, বুঝছেন? তো গ্রামের সবাই যে যার মতো বালতি নিয়ে যে যত পারে লাফায় মাছ ধরতেছে। তো আমি এবার একটা জাল নিয়ে ওই দিনকে বেশ অনেক মাছ পেলাম, মনটা খুশি। বিকেলবেলা আমার বন্ধু এখন কোরিয়া প্রবাসী, সে কোরিয়ারই মানে নাগরিক, কোরিয়ান বিয়ে করছে, মাইনর দি, আবার মাসুদ আলাক মাসুদ ছিল, মেয়র খালিদ ছিল, ডাক্তার ইলিয়াস FCPS চোখের ডাক্তার, বুঝছেন, উনি ছিল, উৎপল ছিল। তা আমাদের সবাই বললো কি চল বিকেলে সন্ধ্যার দিকে একটু শ্মশানতে আমরা ঘুরে আসি সবাই মিলে। তখন তো একলা যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ বিহীন এলাকা। তো এই আমরা কয়েক বন্ধু মিলে গেলাম রাত্রে শ্মশানে, সন্ধ্যার সময় শ্মশানে। তো ওই শ্মশানে থাকতো একটা অনেক বড় বট গাছ বাঁধানো ছিল, ওই বট গাছের নিচে একটা বিল্ডিং ছিল, বিল্ডিং এর বারান্দায় একজন সাধু থাকতো, লাল কাপড় পরা, বুঝছেন, কথা বলতো না কারোর সাথে, মানে কেউ যদি ডাক দিত তবে কথা বলতো, কথা বলতো না। তো ওই ভদ্রলোকরে আমরা ওদের ওনার দিক তাকায় রয়েছি। তো শ্মশানটা তো অনেক বড়, চিতেই থেকে আমাদের আরো অনেক দূর হাইটে নিচের দিকে যাইতে হইতেছে ঘুরার জন্য আর কি, নদীর পার যাব। তো উনি আমাদের ডাক দিয়ে বললে, বাবারা সন্ধ্যার সময় এখন তোরা যাস না। হ্যাঁ, তো একজন দূর চল তো কি হবি, আমরা সবাই আসি না। তো ওনার কথা অমান্য করে আমরা চলে গেলাম। তখন ওই শ্মশানের পাট দিয়ে পাখি, ওই যে ভাত শালিক বলে না, ওই গর্ত ঘুরে ঘুরে আপনার ইয়ে করতো, বাচ্চা ফুটাইত। তো আমরা কই চল দুটো পাখির বাচ্চা ধরে নি। যখনই আমরা নিচে নামছি, একটা বেলগাছ ছিল এখানে শ্মশানে, বিকাপুর শ্মশানে বেলগাছের ওখানে ধারণের সাথে গাছ টাস নিয়ে পানির নিচে দেবে গেল, বুঝছেন? তো আমরা দৌড়তে কয়েকজন লাফাই উপরে উঠতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের সাথে মেয়র খালিদ, দৌলতদি ঘাটের মেয়র, উনি ওই খালিদ আর উঠতে পারেনি। ওই খালিদ একটু পরে আমরা পাইনে পাইনে খুঁজে একটু পরে দেখি কি ওর সাথে কাপড় চুপড় কিছু নাই, পানির মধ্যে এক কোনায় পড়ে রয়েছে। তা আমরা উঠে ওরে নিয়ে উপরে চলে আসলাম। কিছুক্ষণ পরে সাইডে আর একটা বাড়ি আছে, আমাদের এক আপা ছিল, বড় আপা, ওই আপা ওনার সাথে আগে থেকে আবার একটু জিনের ভাব আছে, উনি আসছে এখানে। আর ওই সাধু বল আমাদের রাগারাই করতেছে, তোমাদের বললাম যে তোমরা নিচে নামো না, তোমরা তো বেয়াদব কেন এইটি করার পরে। ওই আবা বলতেছে সাধুরে এই তুমি থামো, এখানে আমি আসছি, কি করতে হবে আমি বুঝি। তা আপা করলো কি লাভ দেয় আমি মুহূর্তের মধ্যে, আমার সেই বন্ধু কিন্তু অনেক মোটা, মানে বললাম না চলচ্চিত্রের এখন জাম্বু অভিনয় করে জুনিয়র জাম্বু, ওরে এক হাত দেয় বুঝছেন, এইভাবে করে ধাক্কা দুপুরে উঠে নিয়ে আসলো, উঠে নিয়ে আপা আবার লাভ দিয়ে চলে গেছে পানিতে। হ্যাঁ, যাই দেখি উনি কিছুক্ষণ মরতে নদীর উপর চলে গেছে, মানে এক সেকেন্ডের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে উপার মাসি দেয় যে বিজয় কাপুর সুপুর, উনি পইরা ওই ওনার বাড়ি ওই একটা টিনের ঘর, টিনের ঘরে কোনায় দাঁড়ায় রয়েছে। তা আমরা বললাম যে ওই জায়গা যাব। তো এর মধ্যে একজন কইতেছে ওই আপার সাথে তো জিন আছে, আপার একটু বলতো আমাদের মিষ্টি খাওয়াতে পারবে নাকি। তখন ওই আপা বলল, আবার বলেই ফেলালাম আমরা, তখন বললো যে তোরা খাবি মিষ্টি, উনি খালি হাতটাই যে এভাবে বাড়াইলো দেখেন চালের উপরে, আর মাটির পাতিলে মিষ্টি চলে আসলো আমাদের খাওয়ালো। পরে ওনার ভাই বিরাদার আগেতেই ট্রিটমেন্ট করতেছিল, তো অনেক ফকির টকির দেয় কেউ সারাইতে পারে না, মানে ওনার সাথে একটা ভয়ঙ্কর লোক সারাইতে পারে না। তা কিছুদিন পরে 110 বছর বয়স্ক একজন ওই হুজুর নিচে সারানোর জন্য সে বলছে যে আমি সারাইতে পারবো। তো কবি জসিমুদ্দিন বাড়ির মাঠের নিচে আইনে ওনাকে উনি তার চিকিৎসা করতেছে। অনেক লোকজন আগে এগুলি চিকিৎসা দেখতে অনেক লোক হইতো, তো অনেক লোকজন বিশ্বাস করবেন ওই ফকির ছাড়ানোর চেষ্টা করতে করতে উনি বলতেছে আবা বলতেছে তুই এখান থেকে যা নালি তোর আজকেই মৃত্যু হবে। বিশ্বাস করবেন না ফকির ওনার ওইখান থেকে চলে গেছে। পরের দিন ভোরবেলা মেসেজ পেলাম ফকির রাত্রেই মারা গেছে, বুঝছেন, পরের দিন মেসেজ পেলাম ফকির মারা গেছে। তারপরের দিনকে আবার আমার ওই আপা মারা গেছে, বুঝছেন, মানে আপাকে সারানোর জন্য যে ফকির আনছিল সেও মারা গেছে, আপাকে মেরে ফেলছে। এইটা ছিল আমার তৃতীয় ঘটনা। এবং এগুলি আমাদের এলাকা আপনি যদি তদন্ত দেন একেবারে 100% এর মধ্যে এক চুল মানে কাল্পনিক কোন কাহিনী নেই।
অলরাইট, এবং ধন্যবাদ জামালউদ্দিন ভাই, অনেক ভালো থাকবেন আপনি। এবং আপনার পারিবারিক কিছু ঘটনা আমরা শুনছিলাম ফরিদপুরে,
পারিবারিক,
জি পারিবারিক, এই ঘটনাগুলো তো পারিবারিকই ঘটনা ছিল আপনার।
হ্যাঁ, আমার তো বললাম না যে আমার বাড়ির পাশেই তো শ্মশান ঘাট। তো শ্মশানের অনেক কিছুই আমরা যা জানি দেখি, মনে করেন যে সন্ধ্যা লাগলেই দেখতাম ওই শ্মশানের ইপার আলো লাফায় লাফায় উপার একটা বাড়ি ছিল, বৈরাগী বাড়ি নাম বলে, ওইখানে অনেক একটা বড় মঠ ছিল। যদিও কিছুদিন কয়েক বছর আগে মঠটা ভেঙে গেছে, আপনারা হয়তো টিভিতে এসে দেখছেন, ওই মঠের নিচে এক কলছি স্বর্ণ একজন পায়ে কোটিপতি হয়ে গেছে, ওই নিয়ে অনেক গন্ডগোল ফেঁচাতে অনেক সাংবাদিক লেখালেখি করছে, ই করছে। ওই বাড়ি আর এই বাড়ি এই শ্মশানঘাট তো আমরা ছোটবেলায় দেখছি, কিন্তু আমাদের ওই বললাম তো একটা জায়গা থাকলে তো অভ্যস্ত হয়ে যায়, ওটা ব্যাপার মনে করতাম না,
মানে আগে একটা সময় বিশ্বাস করতেন না, কিন্তু
যখন আমার জীবনের সাথে ঘটে গেছে তখন আমি বিশ্বাস করছি। আর সবচেয়ে বড় কষ্ট পাইছি ওই যে আপা যে মিষ্টি খাওয়াইলো, হ্যাঁ, ওই সময় তো আমাদের মনে করেন 4 কিলো হাইটে এসে মিষ্টি কিনতে হইতো, এক সেকেন্ডের মধ্যে খালি উনি হাত এইভাবে দিচ্ছে আর মিষ্টিটা চলে আসছে।
খুবই অলৌকিক, বেশ অদ্ভুত কিছু ঘটনা শুনছিলাম আমরা। সেটা হচ্ছে আমরা এর আগেও শুনেছি যে হাত বাড়ালেই হয়তো বা মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা, আপনি হাত বাড়ালেন সঙ্গে সঙ্গে ভুট করে মিষ্টি চলে আসলো। তো এই ধরনের ঘটনাগুলো এভাবে চলতেই থাকবে। খুব ভালো থাকবেন ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আবারও কোনো না কোনো একটা বিষয়ে আপনার সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।
ইনশাল্লাহ, জাগো এফএম ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পরবর্তীতে দেখি ভালো আরো কিছু
অবশ্যই
করতে পারলে নিশ্চয়
দেখা হবে ইনশাআল্লাহ।
আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন আপনারা।
অবশ্যই আমরা বিদায় দিব এই মানুষটাকে, এবং একই সঙ্গে যেটা বলছি সেটা হচ্ছে পরবর্তী পর্বে কিন্তু আপনি আসতেই পারেন। RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, এখানেই শেষ হচ্ছে না, আরো বেশ কিছু গল্প, আরো একজন অতিথি, সঙ্গেই থাকুন। চলছে ভূত স্টুডিও রচিত বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist hello prawn potato.
Guys, thamo. Eta chips na ki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist hello prawn potato.
Guys, thamo. Eta chips na ki biscuit? Khe bujhe nao.
আরো একটাবার আপনাকে স্বাগত, এবং আপনি শুনছেন জাগো এফএম 94.4। চলছে ভূত স্টুডিও উইথ মি আরজে অপূর্ব, এবং রাত 10টা থেকে শুরু হওয়া জার্নি, এবং সেই জার্নিতে কিন্তু আজকে ইন্টারেস্টিং বেশ কিছু ঘটনা আমরা শুনতে পেরেছি, রাইট? সো তিন তিনজন বন্ধু কিন্তু অলরেডি ঘটনা বলে গেছেন, এবং আরো একটা সারপ্রাইজ কিন্তু বাকি আছে আরো একজন অতিথি, এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনছি। সো আই হোপ আপনাদের সময়টা আজকে দুর্দান্ত রকম ভালো কাটছে, ইভেন ভালো কাটবে শেষ মুহূর্ত পর্যন্ত। সো আগামী পর্বে যদি আপনি আসতে চান বা তুমি আসতে চাও, সেক্ষেত্রে খুবই সহজ একটা কাজ, রেজিস্ট্রেশন। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। খুব সহজ একটা কাজ, রাইট? আমরা পড়বো কমেন্টগুলো, পড়বো এসএমএস গুলো পড়বো, বাট ফোর্থ গেস্ট যিনি রয়েছেন তার কাছে আমরা যাবো, এবং তার কাছ থেকে এক এক করে ঘটনাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম।
জি, মাসুদ ভাই ফরিদপুর থেকে এসেছেন।
জি, আমি ফরিদপুর থেকে আসছি।
মাসুদ ভাই সবসময় হচ্ছে মানে এই হরর বা প্যারানর্মাল ঘটনাগুলো কালেক্ট করার ট্রাই করেন বিভিন্ন জায়গার, কখনো ফরিদপুরে, কখনো ফরিদপুরের বাইরের কোন একটা জায়গার ঘটনা, দেশের বাইরের ঘটনা। মাসুদ ভাইয়ের কাছ থেকে আজকে প্রথম কোন ঘটনাটা শুনবো, ফরিদপুরের কোন ঘটনা?
ফরিদপুরের একটি পুরাতন একটি ঘটনা বলবো, যেটি আমার স্বয়ং প্রয়াত বাবার মুখ থেকে শোনা।
এটা ফরিদপুর কোথাকার ঘটনা?
এটা ফরিদপুর, এটা ফরিদপুরে চরবদ্দশন এলাকা থেকে আমার বাবা সংগ্রহ করেছিলেন, সেই গল্পটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই।
শুনি আমরা
এই গল্পটি। একটা ব্যক্তি ছিল, সে বিশেষ একজন ব্যক্তি, কোরআনের হাফেজ। সে লোকের কাজ ছিল শুধু মৃত মানুষকে গোসল করানো, কবর খোদা বা বিভিন্ন মানে এই সমস্ত কাজ, পাশাপাশি তিনি একটা মসজিদে ইমামতি করত। তার এই কাজে তিনি এতই ভালো লোক ছিলেন যে এই কারো কাছ থেকে কোনো টাকা পয়সা তিনি এই কবর খোদা বা এইসব ব্যাপারে টাকা নিত না। তো এমতো অবস্থায় তার পরিবার পরিজন নিয়ে থাকে মসজিদের একটু দূরেই, কিন্তু তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। এই ইমামতির উপরে যা ইনকাম হইত ঠিক তাই। হঠাৎ করে তৎকালীন সময়ে তো মানুষ মনে করেন যে এশার নামাজের পরে মানুষ ঘুমিয়ে যেত। এমত অবস্থায় গভীর রাত্রে একটি লোক ডাকে, বলে এই বাসেদ আলী, বাসেদ আলী বলে ডাকতেছে। স্বাভাবিক নেমে সে উঠছে, উঠার পরে বলতেছে, দেখে যে একটা মৌলবী দাঁড়াই রয়েছে, বলল যে আমি আপনার কাছে আসছি। বলল যে হ্যাঁ হুজুর, আমি তো আপনাকে চিনি, তা বিষয়টা কি? একটা লোক মারা গেছে, তার জন্য এই জানাজা পড়াইতে হবে বা গোসল টোসল এগুলো করাইতে হবে। বলছে যে এগুলো আমি করি, সব সময় করি, কিন্তু আমি তো এত রাত্রে যাইতে পারবো না, আপনার কোনো টেনশন নাই, এই ফজর নামাজের পরে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। বলে যে আচ্ছা ভাই, আপনি যাই বলেন আর না বলেন, আপনাকে রাত করে যাইতেই হবে। তার স্বাভাবিক নিয়মে সে কোদাল খুন্তি এগুলো নিয়ে বের হয়। তারপর বেরোনোর সাথে সাথে উনি বলে যে না, এগুলোর প্রয়োজন নাই, আমাদের ওখানে সব ব্যবস্থা আছে। আপনার কোনো টেনশন নেই। ঠিক আছে, উনি গামছা, তারপরে আর একটা লুঙ্গি, এভাবে একটা ব্যাগের মধ্যে নিয়ে হাঁটা দিতে বলে যে হুজুর কোথায় যাব, বলে এই তো সামনে। সামনে যাওয়ার পরে উনি দূর থেকে ফলো করে একটি আলখেলা পরা একটি লোক দাঁড়িয়ে রয়েছে, তার পাশে দুইটি ঘোড়া। বলল যে এরা কারা? বলল যে আমি আপনার কাছে সত্যি কথা বলতেছি, এই আপনাকে এমন এক জায়গা দাফন করতে হবে। আপনি ওই লোকটার মুখে শুনেন, বলে যে আসসালামু আলাইকুম উত্তর দেয়, আর সে খুব ভালো মতো উত্তর নেয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। বলল যে আমার সাথে আপনাদের যাইতে হবে, আমি আপনাকে সশরীরে টিকে ভাবে পৌঁছে দিব। বলে যে ঠিক আছে। ওই লোকটা আগে বসল, তারপর ঘোড়ার পিছনে, সে ঘোড়ার পিছনে বসছে। বল যে সবকিছু মাজা টাজা সবকিছু বেল্ট দিয়ে বান্ধা, তারপর এর মধ্যে ঘোড়া ছুটছে। ঘোড়া ছুটতে 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 এমনই অবস্থা, খুব দ্রুত বেগে ছুটছে। তার কাছে মনে হইতেছে সে শূন্যের উপর দিয়ে ভাসে ভাসে চলতেছে। একটি আম গাছের বাগান পার হইল, তারপরে দেখে যে একটি বড় আকৃতির একটি পুকুর, আশপাশ দিয়ে পুকুর। তার বলল যে আপনি টেনশন করেন না, এটা এইটুক জিনিস লাভ দিয়ে চলে যেতে পারবে। এনে চিন্তা করলো যে না, এই পুকুরে একটা ঘোড়া লাভ দেবে, এটা অবাস্তব কিছু না। কিছু দূর যাওয়ার পরে দেখে তো বিশাল একটি সাগর। বলল যে আপনি আমার মাজাটা তাড়াতাড়ি ধরেন, আমরা এটাও পার হবো, টেনশনের কোনো কারণ নাই। উনি দেখলেন যে আস্তে আস্তে ওই সমুদ্র পার হয়ে চলে গেছে। সমুদ্র পার হয়ে যাওয়ার পরে তখন ওই হাফেজ সাহেব টের পাইছে যে আপনারা সাধারণ মানুষ না। বলল যে হ্যাঁ হুজুর, ঠিকই আছে, আপনি আমাদের সাথে চলেন, আপনার দাফন করতে হবে। নিয়ে গেছে, বলল যে কে মারা গেছে? বলল যে আমাদের সর্দার জানে, সর্দারের কাছে যা সালাম দিল, সর্দার উত্তর নিল, বলল যে এরকম ব্যাপার, এখানে যা রয়েছে মানুষ যা কিছু আছে সব কিন্তু জিন, কিন্তু এরা সকলে পরহেজগার লোক। আর ওই যে ওই পাশে বোরকা পরা মহিলাকে দেখতেছেন, এরাও জিন, কিন্তু এরাও পরহেজগার, পর পুরুষকে মুখ দেখাবে না। সুতরাং আর সামনে একটা খাটিয়া ছিল, খাটিয়ার ভিতর যে লাশটা দেখাইতেছে, এইটা কিন্তু মানুষ, এটা কিন্তু জিন না। পাশে আর একটা ছেলে কাঁদতেছে। এর অবস্থায় করল কি, গোসল টোসল সবকিছু করা কমপ্লিট, তখন বলল যে আপনাকে শুধু কবরটা খুঁজতে হবে। কবর খোদার জন্য একটি কোদাল দিল, কোদালটি ছিল অনেক ধারালো। ধারালো কবর কমপ্লিট করার পরে তখন এই হুজুরটা বলল যে সর্দার, আপনি করবেন, আপনি জানাজা পড়াবেন। কয়েকে না না না, এটা আমার পক্ষে সম্ভব না, এই যারাকে আপনারা দেখতেছেন আসলে এই লোক, এই লোকটাও কোরআনের হাফেজ, আপনি এদেরকে শুধুমাত্র জানাজা দিবেন। জানাজা দেওয়ার পরে তখন সবকিছু কমপ্লিট হওয়ার পর বলল যে আপনি আমাদের কাছে কি চান? বলল যে না, আমি বিনিময়ে কিচ্ছু চাই না, আমার শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। কয় না না না, এটা হতে পারে না, যাই হোক আপনি আমাদের জন্য করতেই হবে। কয় না, শুধু আপনারা আমাদের সশরীরে আমার বাড়িতে পৌঁছে দেন। স্বাভাবিক নিয়মে ঘোড়ার উপর উঠল, তার বাড়ির সামনে নামল। নামার পরে ফজরের আজান দেওয়ার পর স্বাভাবিক। তার পরের দিন তার গভীর রাতে ঘুম ভেঙে যায়, একজনের ডাকে, দেখে যে তিনজন লোক দাঁড়িয়ে আছে এবং তিনজন লোককে জানাজার নামাজের সময় তারাও ছিল। তারা বলল যে আমি তোমাদের চিনছি, তোমাদেরও তো পরিচয় দেওয়া লাগবে না। কইল যে হুজুর, এরকম ব্যাপার, আপনার জন্য একটা গিফট পাঠাইছে সর্দার, কয় আপনাকে এই জিনিসটা রাখতে হবে। কয় কি রাখতে হবে? একটা কোদাল, ধারালো কোদাল, খুন্তি, আর একটি সাফল। এসব দেওয়ার পরে বলল যে না, আমি বিনিময় কিছু নেই না। আমি আজ পর্যন্ত যাদের মাটি দিছি, দাফন করছি, আমার পথে কোনো মতে সম্ভব না এগুলো নেওয়া। তারপর বলল যে সর্দারের অর্ডার আমাদের মানতে হবে, আপনাকে রাখতেই হবে। এবং পরের দিন সেই একইভাবে আবার তারা তিনজন আসে। তিনজন আসলে পরে বলে যে এরকম ব্যাপার আমি রাখতে পারবো না, উনি রাগের সহিত করে কি একটা পুকুরের ভিতরে এ সব কিছু ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে স্বাভাবিক চলতেছে, কিন্তু যে লোকটা তাকে খবর দিছিল প্রথমে এবং গরুর গাড়িতে করে প্রায় 8-9 কিলোমিটার দূরে ওখানে যায়, ওখানে যাওয়ার পরে জিজ্ঞেস করে এরকম এরকম বর্ণনা এরকম ইমাম সাহেব আছে কিনা, বলল যে আমি তো ইমাম সাহেব, আপনি কাকে খুঁজতেছেন? এরকম বর্ণনা দেওয়ার বলল, পরে বলল যে ইউসুফ সাহেবের কথা বলছেন আপনি, ইউসুফ মৌলভী? বলল যে জি। তার বলল তো সে তো 6 মাস আগেই তো চলে গেছে, আমরা তার ঠিকানাও জানি না। বলল যে কোথায় গেছে? বলল যে এরকম ব্যাপার, শুধু আমরা জানি তার বাড়ি মেহেরপুর, এটুকুই জানি। তারপরে স্বাভাবিক সে মন খারাপ করে চলে এসে। চলে আসার পরে 3-4 দিন পরে আবার আরেকটা জিন আসে ঘুরাই করে, বলল যে সর্দার আমাকে পাঠাইছে এরকম ব্যাপার, আপনি যে কোদালগুলি ফেলে দিয়েছেন ওইটা আমরা উদ্ধার করছি, এটা আপনাকে রাখতেই হবে। আমি রাখতে পারি একটা শর্তে। আচ্ছা, প্রথমে যে একটা বিরুদ্ধ লোক আমার সাথে গেছিল সেই লোকটা পরিচয়টা দিতে পারবা? করে না, পরিচয়টা দিতে পারবো না, আমি এটা পারবো যে তার একটা জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত শুনে সে একটু বলতেছে যে এরকম ব্যাপার, একজনের নাম হলেছে রুস্তম, আর একজনের নাম হচ্ছে দস্তগীর। তারা দুই বন্ধু কলকাতা থেকে ইসলামের উপরে ডিগ্রি নিয়ে এসে এবং তারা মেহেরপুরে একটি ছোটখাটো একটা মাদ্রাসা গড়ে তোলে। মাদ্রাসা করার পরে এই দস্তগীর সাহেব ওখানে বিয়ে করে এবং বিয়ে করার পর তার একটা বাচ্চা হয়। তার পরবর্তীতে 7 বছর বয়স সে বাচ্চাটা। এর মধ্যে জিন জগতের কিছু লোক তার কাছে আসে, বলল যে এরকম ব্যাপার, আপনাদের মতো একটা পরহেজগার লোক দরকার আমাদের জগতে। এখন আপনারা কেউ, আমি স্বাভাবিক মানুষ না, আমাকে একদিন যাইতেই হবে। এখন বলল যে দেখেন, এরকম অবস্থায় আমরা বহুত কষ্ট করে এই মাদ্রাসাটা গঠন করছি, তারপরেও আমাদের যথেষ্ট না, আপনি এক কাজ করেন, এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরাই এখানে বিশেষ করে মেয়েদের ছেলে মেয়ে এদেরকে আমরা হাফেজ বানাবো। বহুত রিকোয়েস্ট করার পরে সে বলল যে ঠিক আছে, আপনাদের মাঝে একজন যাবেন এবং প্রতি মাসে আপনাদের মাদ্রাসায় আমি বিশাল কিছু ডোনার করব, আপনারা অন্য কোনো হুজুর রাখবেন। এবং আপনাকে যে আমরা জিন জগতে নিয়ে যাচ্ছি এবং আপনার পরিবারের সঙ্গে মাঝে মধ্যে আপনি দেখা করতে পারবেন, এটা আপনাদের কোনো বিধিনিষেধ নাই, শুধু প্রকাশ করবেন না। এমন অবস্থায় তাকে ঘোড়াই করে ওই জিন জগতে নিয়ে যায়। জিন জগতে নেওয়ার পরে সে দেখে যে অন্যরকম সব বিলাস বহুল কারবার, সেখানকার খাবার পরিবেশ সবকিছুই সুন্দর। বলল যে হুজুর, আপনি এখান থেকে যা যাবেন, যে সময় যা কিছু করবেন খাবেন, আপনার কোনো সমস্যা নাই। বলল যে আচ্ছা ঠিক আছে। এইভাবে চলতে থাকে। তারপরে কিছুদিন পর তার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে সকলেই খুব মানে যে মন খারাপ হয়। তারপরে উনা বলে, যিনি সর্দারকে বলে যে ভালো একজন পরহেজগার লোক এনে আমাকে জানাজা দিবেন, বলে যে ঠিক আছে। তারপরে আসার পরে তারপরে এই হুজুরকে দিয়ে সবকিছু কমপ্লিট করা হয়। এই ছিল আমার ঘটনা।
প্রথম ঘটনা ছিল এটা। আরো ছোট ছোট আমরা চেষ্টা করবো দুটো ঘটনা শোনানোর। তো যারা দেখছেন এই মুহূর্তে মাসুদ ভাইয়ের ঘটনাটা শুনতে শুনতে যদি আপনার মনে হয় যে না আপনিও আসতে পারেন, ঠিক একইভাবে যদি আপনার বাসা ফরিদপুর, মিরপুর, ঢাকা, কলাবাগান, ঢাকার যে কোনো জায়গা, বাট এটা মাথায় রাখতে হবে যে আপনাকে সশরীরে স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে হবে। এনিওয়েজ, আরপিএস, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। মাসুদ ভাই, আমরা সেকেন্ড ঘটনায় যাচ্ছি।
আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে এটি ফরিদপুরের গঙ্গাবর্তী এলাকার ঘটনা। ঘটনার বিবরণ এই যে এক মুরব্বি, তার নাম ছিল আব্দুল হামিদ। আব্দুল হামিদ সে হল পেশায় একজন পুলিশ সদস্য ছিল। পুলিশ সদস্য থাকার পর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, সবকিছু চাকরি বাকরি করার পর, কিন্তু লোকটা ছিল খুব সৎ প্রকৃতির লোক। এমন তো অবস্থায় তার নাতি সৌদি আরব থেকে দেশে ফিরলে তারপরে তার সাথে অনেক সময় সঙ্গ দেয়। সে আসার পরে সে একদিন প্রাইমারি স্কুলে যাওয়ার পর দেখে যে বিভিন্ন প্রকার অনিয়ম চলতেছে, ই করতেছে, সে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করার পর মাস্টারদের সাথেও তার মোটামুটি মারামারি হয়। বলল যে এ শিক্ষকদের মারছে। তখন বলল যে না, আমি তো শিক্ষকদের মারি নেই, আমার সাথে তো এরকম মিথ্যা কথা বলা হয়েছে। কই ঠিক আছে, তাই আমরা পুলিশি ব্যবস্থা নেব, পুলিশি ব্যবস্থা নেব। তারপরে স্বাভাবিক নিয়মে সে তো খুব ভয় পাইতেছে, তার না না, সে বলল যে না তুই টেনশন করিস না, তুই রাত্রে ঘুমাবি, আমি বাড়ি পাহারা দেব। বাড়ি পাহারা দেওয়া অবস্থায় যদি কোনো সময় পুলিশ বা কেউ কিছু আসে আমি তোকে সংকেত দেব। একদিন রাত্রি দেড়টার সময় ওই কামালুদ্দিনের ঘুম ভেঙে যায়। কামালুদ্দিনের ঘুম ভেঙে যাওয়ার পর তারপর নানারকে ডাকে, কয় নানা তুমি এত রাত্রে এখান থেকে কি করছো, এত পায়সারি করতেছো? কয় দেখ, আমি তোর জন্য আমি পাহারা দিচ্ছি, এখানে পুলিশ আসবে কিনা, সুতরাং তোর কোনো টেনশন নাই, তুই যা মনের মতো যা ঘুমা, অসুবিধা নাই। কিন্তু তার কিছুতেই ঘুম আসতেছে না। সে জানলা খুলে দেখে যে তার নানা বাড়ির সামনে পুকুরের যে ঘাটটা ছিল সেখানে বসে আছে এবং তিন চারজন লম্বা লম্বা লোক তার সাথে গল্প করতেছে, কিছু খাইতেছে, হাসি ঠাট্টা করতেছে। তখন বলল যে সে বলল যে দেখি ওদের সাথে আমারও যখন ঘুম আসতেছে না আমি যাই দেখি যে কি অবস্থা ওদের সাথে। কিন্তু যাওয়ার পরে দেখে কাউকে চিনে না, কাউকে কোনোদিন দেখেও নাই। বলল যে এ কারা? বলল যে এরাই তোর ভাই বিরাদার। তো ভাই বিরাদার তো বুঝলাম, কিন্তু এখানে তারা এত রাত্রে কি করে? কয় আমি গল্প করতেছি এদের সাথে। তখন ওদের মাঝে জিজ্ঞেস করে যে দাদা এই এটা কি কি হয় আপনার? কয় কি তোমাদের মতো আমারও নাতি। কয় নাতি? কয় কি এটা কি খুশি খালার, খুশি খালার ই ছেলে? বললো যে এরকম ব্যাপার, আমার মায়ের আসল নাম বাইরা জানলো কিভাবে? হ্যাঁ, কয় তার ছেলে। কয় যাক, কাঁসার থালার উপর মিষ্টি শুকনো খাবার এগুলো খাইতেছিল, বলো যে তুই খা। খাইতে খাইতে দেখলো যে অনেক সুস্বাদু। কিন্তু পরের দিন ওই ঘুম ভাঙ্গার পরে বলতেছে যে এরকম ব্যাপার, এই আমার সাথে যে কালকে চারজন লোক গল্প করলাম তারা কোথায়? বলেছে তারা চলে গেছে। তো নানির কাছে জিজ্ঞেস করে, কয় নানি এরকম ব্যাপার, কালকে চারজন লোককে রাত্রে দেখলাম। কয় তুই এটা বুঝবি না, আর হাসতেছে। কয় না, আসল রহস্য কি আমার আমাকে বলতেই হবে। তখন বলল যে এরা জিন জগতের লোক, জিন জগতের লোক, তুই যখন চিনে গেছিস এ লোক জিন জগতের, তোর সামনে আর জীবনেও ধরা দিবে না। তার বলল যে না না, ঘটনা কি? কয় ঘটনার ভিতরে, কয় তাহলে আমি তো পিছনের দিক থেকে একটু গল্প করি। কয় একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া কর অবস্থায় সে রাস্তা দিয়ে যাইতেছিল, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা গাড়িতে তাকে চাপা দেয়। চাপা দেওয়ার পর প্রচুর রক্তাক্ত হয় এবং তাকে মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মোটামুটি তার সুস্থ হয়। সুস্থ হওয়ার পর তার পরের দিন যে মানে যে ঋষির চাকরি অবস্থায় যায় দেখে যে বলে যে এরকম ব্যাপার, আমি একটু ঘুরে আসি, আমি ওই বাচ্চাটার খোঁজ নিয়ে আসি। যাওয়ার পরে দেখে যে তার বাবা আর সে বসা, বলল যে ঠিক আছে এ তো সুস্থ হয়ে গেছে, কয় ভাই আপনাকে ধন্যবাদ, তাহলে আপনি তো আমাদের উপকার করছেন। কয় বলেন আপনি কি চান? কয় না আমার কিছু লাগবে না, এরকম ব্যাপার, আমি হচ্ছি আমরা দুইজনই হচ্ছে জিন জগতের বাসিন্দা, জিন জগতের বাসিন্দা হওয়ার পরে কিন্তু আমি এই বাচ্চাটাকে দিয়েছিলাম মাদ্রাসায়, মাদ্রাসায় দেওয়ার পরে এই সম্পূর্ণ মানুষরূপী ওকে এভাবে বড় করতেছে, ওকে কোরআনের হাফেজ বানাবো। সুতরাং চাচা আপনি আমার জন্য অনেক উপকার করছেন, আপনি যদি কোনো সময় বিপদ আপদ হয় আপনি আমাকে খবর দিবেন। তারপরে লেখাপড়া করতেছে করতেছে, তারপরে ওই গোষ্ঠীর সাথে নানার ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এবং তারা যে চারজন ছিল তারা বিভিন্ন মসজিদে তারা ইমামতি করে কিংবা হাফেজি পড়ায়, বিভিন্ন এইভাবে পড়ায়। তারা শুধু বৃহস্পতিবার রাত্রেই নানার সঙ্গে দেখা করত, কারণ তাদের ওই দিন সাপ্তাহিক ছুটি ছিল, সাপ্তাহিক ছুটি ছিল। বলল যে এরকম ঘটনা, এরকম জিন্দা আমার বিশাল উপকার করছে, বিভিন্ন সময় অসুখ বিসুখ বা আমি টুকটাক কবিরাজি করি এদের মাধ্যমে আমি শিখছি, সুতরাং এরা খুব পরহেজগার এবং ভালো লোক, ভালো লোক, যদি তোর কোনো সমস্যা হয় তুই আমাকে আমাকে নক করবি। তারপরে ওই ছেলেটা বিদেশে চলে যায়, সৌদি আরবে চলে যায়। সৌদি আরবে যাওয়ার পরে, সৌদি আরবের থেকে যাওয়ার পথে ও ছিল পেশায় ছিল একজন গাড়ি চালক, ও এমন ভাবে প্রাইভেট কারের আঘাত মানে যে অ্যাক্সিডেন্ট করে ওর বুকের খাঁচা টাচা সবকিছু ভেঙে যায়। ওর মালিক যায় হাসপাতালে, যায় ভর্তি করে, ভর্তি করার পরে কোনো সময় কোনো কিছুতে ভালো হইতেছে না। এই অবস্থায় হঠাৎ করে একটা লোক আসে, লোক আসে বলো যে তোমার কি সমস্যা? বলে যে আমি তো গুরুতর অ্যাক্সিডেন্ট করছি, এরকম ব্যাপার, কয় তোমার কোনো টেনশন নাই, কয় তুমি অমুক হসপিটালে চলো, আমি তোমার সব ব্যবস্থা করব। তারপরে ওই হসপিটালে না, এটি সৌদি আরবের একটি জায়গা, এটি সম্ভবত দাম্মাম, দাম্মামের ঘটনা। ওকে করে কি হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় বড় যে ডাক্তার ওকে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করার পর পুরোপুরি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পর তখন ওই লোকটা আসে, হঠাৎ করে কয় তোমার তো আজকে রিলিজ হয়ে যাবে, আজকে আমাদের যা কিছু বিল আসছে মানে তোমার যত টাকা আসছে সবকিছু আমরা টাকা পেমেন্ট করে দিছি। বলো যে আপনি আমাকে আইনি উপকার করছেন, তারপরে কেন আপনি পেমেন্ট করছেন? কয় বিষয়টা তো আমার কাছে ভালো লাগলো না। তখন বলল যে তুমি শোনো, তোমার নানা এরকম ব্যাপার, এরকম ভাবে আমাদের একদিন, আমাদের একদিন অনেক উপকার করছিল, সুতরাং তোমার নানা আজকে দুনিয়াতে নাই, আমরা খুব আশাবাদী ছিলাম যে তোমার তোমাদের পরিবারের কোনোদিন এরকম একটু উপকার করবো, সুতরাং তোমাকে ক্ষুদ্র একটু উপকার করছি, তুমি আল্লাহর রহমতে সুস্থ, তোমার নানার জন্য দোয়া করো, আর তুমি চাকরি বাকরি করতে থাকো, তোমার সাথে আমার কোনোদিনও দেখা হবে না, তোমার জন্য দোয়া রইল। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, সো দুটো ঘটনা আমরা শুনছিলাম আমাদের মাসুদ ভাইয়ের কাছ থেকে। সো ঠিক একইভাবে মানে আপনিও চাইলে কিন্তু নেক্সট এপিসোডে আসতেই পারেন, এবং অনেকবারই অলরেডি আমরা বলে ফেলেছি এবং অনেকেই যেটা বলছেন যে রেজিস্ট্রেশন করছি, আবার কেউ কেউ আমরা দেখছি ভুলও করছেন, জে এফ এম লিখে রেজিস্ট্রেশন করছেন। দুঃখিত, জে এফ এম লিখে রেজিস্ট্রেশন করলে আলটিমেটলি এই নাম্বারগুলোতে না ফোন কল যাবে না বা ফোন কল যাওয়ার চান্সই নেই। তো খুব সহজ একটা জিনিস, মোবাইলের এস এম এস অপশনে যে টাইপ করবেন আরবিএস, তারপর নাম, লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। তো চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাডা। প্রাণ পরাডাকে চিপস আর বিস্কিট একটা বার ট্রাই করবেন অ্যান্ড ডেফিনেটলি ভাল লাগবে আপনার কাছে, এটা কনফার্ম। শেষ ঘটনা শুনবো, অনেকটা সময় পেরিয়ে গেছে, একটু দেরি করেই ঘুমোতে যাই আজকে আমরা। সো মাসুদ ভাইয়ের সর্বশেষ ঘটনাটা শুনবো, ছোট্ট একটা ঘটনা শুনে আজকের মতো আমরা বিদায় নিব। মাসুদ ভাই, এটা কোথাকার ঘটনা?
আমার এই সর্বশেষ ঘটনাটি হচ্ছে দিনাজপুরের একটি শ্মশান কেন্দ্রিক, এটি একটি ছোট্ট একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা। এটা হল দিনাজপুরে গভীর রাত্রে এক লোক দোকানে তার কাজ শেষ হয়েছে, তার মধ্যে হালকা একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর যাইতে তার দেরি হয়ে গেছে, সাধারণত এক দেড় ঘন্টা। সে কি করবে এখন, যাওয়ার জন্য কিছু পাইতেছে না, তার বাড়ি ওখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। সে সবসময় বাইসাইকেল নিয়ে যাতায়াত করলো, বলল যে আজকে আর রাস্তাঘাট কাদা হয়ে গেছে, আর আমি আর আমার সাইকেল নিয়ে যাওয়া সম্ভব না। এর ভিতর একটা সিএনজি আসে ওদের বাড়ির পাশে, বললো যে এই তুই কি এখনো বাড়ি যাস নাই? বললো যে না এখনো বাড়ি যাই নাই। কই তাহলে আমি তো ভাড়া ভরে কিছু পাইলাম না, কই চল তো সাইকেল আজকে নেওয়া লাগবে না। সে সিএনজি তে বললো যে ঠিক আছে তোমার কি কিছু মানে যে চা সিগারেট খর পয়সা দিয়ে দিবানি, কই তুই চল। অবস্থায় সিএনজি চলতেছে, সিএনজি চলার সময় শ্মশানটা ওভারটেক করছে, এর ভিতরে ব্রিজের উপরে যায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে সে এতবার চেষ্টা করে হয় না, কি ব্যাপার, ওর টেনশন লাগে, গ্যাসের লাইন টেন সবকিছু ঠিক আছে। এমত অবস্থায় ব্রিজের উপরে লম্বা যে ঢালটা, ঢালের পিছনের দিক দিয়ে যেতে আস্তে আস্তে আসতেছে, ঠিক আসার সময় শ্মশানের যে মেন গেট ওখানে গিয়ে গাড়ি থামছে। এত চেষ্টা করতেছে কোন অবস্থাতে ই হইতেছে না, বলল যে এরকম ব্যাপার এখন কি করি। শ্মশানের দিকে তাকাই, দেখে যে 5-6 জন অবয়ব ছায়ামূর্তি দাঁড়াই রয়েছে এবং তাদের প্রত্যেকের চোখে মনে হইতেছে যে কয়লার আগুন, এবং তাকে ইশারা করে ডাকতেছে। চরম ভয় পাইছে, ভয় পাওয়ার পর সেঞ্জেলারে বলছে যে ভাই এরকম অবস্থা, কয় ভাই তোর কোন টেনশনের কোন কারণ নাই, তুই চুপ থাক, তারা তো আমাদের ক্ষতি করতে আসতেছে না। এর মধ্যে শ্মশানে একবার নিস্তব্ধ নীরব, হঠাৎ করে দেখে যে একটা চিতা জ্বলতেছে। তখন বলল যে আমরা অনেকক্ষণ ধরে রয়েছি শ্মশানে, যদি কোনো মরা পুরাইতো তা তো আমাদের সামনে দিকে লাশটা নিত, এবং মাঝে মধ্যে আওয়াজ হইতেছে হরি হরি বলো হরি হরি বলো। এই ঘটনা শুই না, ওরা খুব মানে যে ভয় পাইতেছে। তখন বলল যে ভাই তুই আমার গাড়িটা পিছন দিক থেকে ধাক্কা দে, ধাক্কা দিছে তাও হইতেছে না, এর মধ্যে মানুষ পুরা গন্ধ পিওলি সেনার, আপনারা মানুষ পুরা গন্ধ পেয়েছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমরা অভ্যস্ত, কারণ আমার বাড়ি শ্মশানের কাছাকাছি প্রায়। এর মধ্যে যে ধোঁয়া উঠতেছে ই উঠতেছে, ওরা খুব আতঙ্কের ভিতরে আছে যে আজকে রাতে যাব কিভাবে, আজকে রাতে কি শেষ রাত নাকি, এরকম চিন্তা করতে করতে। এবং অবয়বরা বলতেছে আসো আসো ভিতরে আসো, তোমাদের কোনো ভয় নাই, আসো মরা পুরানো সাহায্য করো হে আদম সন্তান। এসব বলার পরে এরাদের জ্ঞান আছে, সবকিছু আছে, এর ভিতর বিপরীত দিক থেকে একটা সিএনজি আসতেছে। সিএনজি আলাকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলেছে কি রে তোর এত রাত্রে, তুই এ জায়গা তুই জানিস এ জায়গা কি হয়? বলেছে স্টার্ট এরকম ভাবে বন্ধ হয়ে গেছে। কয় কি তুই তো নতুন চালক, তুই তো ব্যাপারটা বুঝবি না, তুই এত রাত্রে যে জায়গাতে যাইতেছিস তোর গাড়ি কি বন্ধ দিছিস নাকি তোর শরীর ই করা, কারণ এখানে বিশাল বড় একটি পরিত্যক্ত কবর স্থান আছে এবং একটি শ্মশান, তো তুই একটু চিন্তা করা উচিত ছিল। তার বলে যে আপনি কি পারবেন? কয় হ্যাঁ আমি পারব। তোর এই তোর গাড়িতে কি কোনো পানির বোতল আছে? বলো যে হ্যাঁ আছে। পানির বোতল পরে দেওয়ার পরে বলো যে এটা তো সিটা চতুর্দিক সিটা, সিটানোর পরে শ্মশান সব কিছু স্বাভাবিক হয়ে গেল, এবং একবার স্টার্ট দেওয়ার সাথে সাথেই গাড়িটি চলল। পিওলি সেনার, এটি ছিল আমার সর্বশেষ ঘটনা, শুভরাত্রি।
অলরাইট, এবং আপনাদের সবাইকে জানাতে চাই আমরা শুভরাত্রি, এবং একই সঙ্গে কালকে একটা ছুটির দিন, দিনটা খুব করে ভালো কাটুক। এবং মাসুদ ভাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, খুব ভালো থাকবেন আপনি। এবং একই সঙ্গে যারা দেখছিলেন পুরো সময় জুড়ে অসংখ্য ধন্যবাদ আরও একটা বার, এবং আজকে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আমরা শুনছিলাম, শ্মশান কেন্দ্রিক বেশ কিছু ঘটনা ছিল আমাদের, এবং অনেকের যেটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন কিন্তু অনেকটাই ফুলফিল হয়ে গেছে ইনফ্যাক্ট আজকে, যে শ্মশান নিয়ে ঘটনা বা কবরস্থান রিলেটেড ঘটনা, ব্ল্যাক ম্যাজিকের রিলেটেড ঘটনাও ছিল, পরি রিলেটেড ঘটনা ছিল। সো আশা করছি আজকের এপিসোডটা আপনাদের কাছে খুব করে ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী এপিসোডে আমরা আপনাকে চাই এবং তার জন্য রেজিস্ট্রেশনটা করা কিন্তু বাধ্যতামূলক, আদারওয়াইজ কিন্তু আমরা আপনার ঘটনাগুলো মিস করে যাব। সো নেক্সট এপিসোড আসতে চাইলে আরবিএস, তারপর নাম লোকেশন প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলছিল অপূর্বর সাথে ভূত স্টুডিও, এনি টাইম আপনি আমাকে আর যে অপূর্বর যে ফেসবুক পেজটা আছে facebook.com/apurbo.fm, এই পেজে আপনি আমাকে নক করতে পারেন এবং জানাতে পারেন যে কেমন লাগলো আজকের এপিসোডটি। তো আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।